বেশি দেরি হওয়ার আগে আপনার কানকে বাঁচান, শুনুন এবিসি রেডিও 89.2 FM.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, বুধবারের রাত 11টায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। রাত 11টায় বলি আমরা, আসলে 11টার সময় আমাদের সংবাদ থাকে, নিশ্চয়ই জানেন। 3 থেকে 4 মিনিট পরে এই অনুষ্ঠানটি শুরু হয়, সেই অর্থে আসলে রাত 11টা। এবং এই অনুষ্ঠানটি আগে প্রচার করা হতো রাত 11:20, তারপরে রাত 12টায়, এখন প্রচারিত হচ্ছে রাত 11টার খবরের পরপরই। 11:04 কিংবা 11:05 আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করি। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 আর জিকে দিয়ার সাথে, যারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অনুষ্ঠানের শুরুতেই আজকে সবাইকে একটা বিষয়ে নক করতে চাই। আজকের অনুষ্ঠানের শেষ 20 মিনিটে বিশেষ একটি সাসপেন্স রয়েছে আপনাদের জন্য, এবং সবাইকে আমি খুব রিকোয়েস্ট করব, বিশেষ করে যারা হ্যালো 8920 শ্রোতা আছেন, পুরনো শ্রোতা আছেন, যারা নতুন শোনা শুরু করেছেন, তাদের সবাইকে আমি বিশেষভাবে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের শেষ 20 মিনিট মনোযোগ দিয়ে শোনার জন্য। এবং সেজন্য আমি প্রথমেই আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি। আপনার সঙ্গে আমার যদি কথোপকথনের প্রয়োজন হয়, আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার ওয়েবসাইটের মাধ্যমে আমাকে সরাসরি মেইল করতে পারেন, কথা বলতে পারেন, যারা অনুষ্ঠানে আসতে চান স্টোরি লিখে পাঠাতে পারেন। আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rjkibria.com। আমি আবারও বলছি www.rj-kebria.com। এখানে আসতে পারেন, এখানে আপনারা পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোডও করতে পারবেন। এখানে আমার পেজের ঠিকানা দেওয়া আছে, পেজে লাইক দিয়ে মেম্বার হয়ে যেতে পারবেন। তবে সবার আগে আমি শুরুতেই আমার অতিথি যিনি আছে তার সঙ্গে একটু পরিচিত হব। আচ্ছা, প্রথমে আপনার নামটা একটু বলেন।
আমার নাম সুমাইয়া আলী।
সুমাইয়া আলী, বয়স কত এখন?
38,
মানে 38 বছর বয়স চলছে। কোথায় জন্মগ্রহণ করেছেন, জেলা কোথায়?
7 বছর বয়সে আমাকে স্কুলে ভর্তি করে। ভর্তির পরীক্ষা চলে, পরীক্ষায় আমি মানে আমি টিকি, আমার বোন টিকে না। টিকে না পরে আমাকে স্কুলে ভর্তি করে। ভর্তি করার পর মানে আমার বোনটাকে আমার সাথে মানে আসা যাওয়ার কোন লেখাপড়া মানে 1 বছর ও আমার সাথে ট্রেনিং করে আর আমি লেখাপড়া করি। নার্সারিতে ভর্তি, তখন প্লে ছিল না নার্সারিতে। নার্সারিতে ভর্তি হওয়ার পর পরীক্ষা দিলাম, পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করলাম। যখন মার্কশিট দেওয়া হয়েছে স্কুলে, বাসায় আমি আব্বারে দেখাইছি, এবং তার 3 দিন পর মানে অভিভাবকদের একটা চিঠি দেয়, মানে যে ছেলে মেয়েগুলো মেধা তালিকায় থাকে তাদের প্রতি যাতে গার্জেনের একটা গাইড থাকে সেই হিসাবে। তো আমি ভাবছি আমার লেখাপড়া ভালো না, ছোট মানুষ তো বুঝি নাই, আমি ভাবছি যে আমার মনে হয় আমার আব্বার আইনে আমার বিচার দিব। এরকম আমি বাসায় যেয়ে খুব কান্নাকাটি করতেছি যে আমার আব্বা আমার খুব মায়া করে, আমি যদি এখন স্যারের আমার নামে বিচার দিই নিশ্চয় আমি কোনো দুষ্টামানি করছি, কান্নাকাটি করতেছি। পরে আমার যে লজিং স্যার ছিল, চিঠিটা ওনাকে দেখানোর পর আব্বারে বুঝাইলো, আব্বারে বুঝানোর পরে বললো যে আপনার মেয়ে তো ক্লাসের ফার্স্ট গার্ল, তো সেই হিসাবে হয়তো গাইড হিসাবে গার্জেনকে ডাকাইছে, আপনাকে যেতে হবে। তখন আমার আব্বা কি করছে, আমাকে কোলে নিয়ে কপাল একটা চুমো লাগাই দিছে। দেওয়ার পর বলতেছে তুই আমার সার্থক সন্তান। পর আব্বু কি করলো, 10 কেজি মিষ্টি নিয়ে গেল স্কুলে। সেখানে সব শিক্ষকদের এবং কিছু ছাত্রদের খাওয়া,
ছাত্রীদের।
এটা আমি নার্সারি থেকে যখন ক্লাস 1
উঠেছেন। আচ্ছা, কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা ভাই বোন ছিলাম 4 বোন 5 ভাই।
4 বোন 5 ভাই। আপনার পজিশন মানে ভাই বোনদের মধ্যে আপনার, আপনি কত?
আমি সবার বড়।
সবার বড় ছিল?
হ্যাঁ, সবার বড় ছিলাম আমি।
তো
আব্বা আবার একটু বলে নেই, আমার আব্বা আবার 2টা বিয়ে করছে।
আপনি আগের ঘরে না পরে ঘরে?
আমি আগের ঘরে।
আগের ঘরে, ঠিক আছে। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে স্কুলে মিষ্টি নিয়ে গেছে।
হ্যাঁ, তারপর ওইখানে মিষ্টি খাওয়া আসলো এবং গার্জেন সবাইকে ডাকালে, আমার আব্বু এখানে কিছু কথা বললো যে আমি তো আমার মেয়েকে গাইড বাসা থেকে গাইড দিব, কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন যাতে পড়ালেখা অবহেলা না করে। সেখান থেকে আসলো, আসার পর মানে বাসায়ও মিষ্টি নিয়ে আসছে আব্বাই। আসার পর আমার মার নাম ছিল সুফিয়া, তো আমার মারে ডাকতেছে সুফিয়া, সুফিয়া দিকায় আসছে, কয় আমার মেয়ে ক্লাসে ফার্স্ট হয়েছে। মানে আমার আব্বা মনে হয় আমার কোলেই রাখছে, তখন বলতো এত বড় মেয়ে আর কি কোলে রাখতে হয়। আমি আমার মার ব্যবহার গুলো বুঝি নাই তখন, এখন বুঝতেছি। তো আমার আব্বা বলতেছে যে আমার মেয়ে যদি 20 বছরের যুবতীও হয় তারপরও তো আমি ওরে কোলে নেবো। তোমার তোমার মেয়ে পাশ করছে, ভালো হয়েছে পাশ করছে, মানে মিষ্টি কথা সবাই একটু ভাগ করে দিই। তো সবাই দিল, দেওয়ার পরে মনে হইলো আমার মায়ে খাইলো না, যার বুকের দুধ আমি 2.5 বছর খাইছি সে খাইলো না, কারণ আমার আব্বা খুব রাগি ছিল এবং আমি আমার আব্বা
কেন মিষ্টি খেলো না
সেটা আমি বুঝতে পারিনি,
ছোট মানুষ কিন্তু আপনি কিউরিওসিটির জায়গা থেকে এখনো মনে আছে যে মা নিজের মা মিষ্টি খেলো না,
মিষ্টি খেলো না, আমি বলতেছি ভাই ধাপে ধাপে বললে বুঝতে পারবেন,
জি জি নিশ্চয়ই, আপনি খুব ভালো বলছেন, বলুন।
তারপরে আব্বা খুব রাগী মানুষ, আমার আব্বা মনে হইলো মারে মারলো, যে মিষ্টি খালি না কেন, আমার মেয়ে পাস করছে তুই খুশি না, মায়ের তো আগে খুশি হবার কথা, তুই তো মা, বলতেছে যে না আমি মিষ্টি খাই না, আমার মিষ্টি খাইলে মানে আমার দাঁতে ধরে। তারপর আমি ক্লাস ওয়ান থেকে এইভাবে লেখাপড়া করতেছি, স্কুলে আসা যাওয়া করতেছি, এইভাবে ফাইভ পাস করলাম, ফাইভে আমি এক হইল রোল নাম্বার, এইটে যাইয়া আমি বৃত্তি পরীক্ষা দিলাম, আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পাইলাম।
নারায়ণগঞ্জ
জেলার মধ্যে সবচেয়ে ভালো ছিল আমাদের গার্লস স্কুল বন্দর, এখনো তার সুনাম আছে। নাইনে আসলাম ভাইয়া, সত্য কথাই বলবো,
জি অবশ্যই আপনি সত্য কথাই বলবেন,
যখন মানে এইট এর শেষ নাইনের প্রথম, আমি মানে আমার যে আমরা চার পাঁচটা বান্ধবী একসাথে স্কুলে যেতাম, তো আমাদের বাসাটা ছিল একটু দূর, মানে বাসা থেকে আসার পথেও চারজনের বাসা, তো ওদের বাসা থেকে যাইতাম, যাওয়ার পর মানে ওর আমার এক বান্ধবী ছিল রোকসানা, মাফুজা, ঝিলু, তো ওদের বাসায় যখন যাইতাম তো আমার বান্ধবীর চাচার বন্ধু ওই বাড়িতে আসা যাওয়া করতো, তো আমাকে দেখতো,
কি নাম ছিল না,
ওনার নাম ছিল লিয়াকত আলী,
লিয়াকত আলী আপনাকে দেখতো,
আমাকে দেখতো, তো পরে কিভাবে যেন বান্ধবীর সাথে বা বান্ধবী চাচার সাথে এই ব্যাপার বলছে যে মেয়েটাকে আমার খুব ভালো লাগছে, তো মেয়েটার বাসা তো আমার পাশের বাসা, মানে আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি আগে, শ্বশুর বাড়ি একটু দূরে, মানে 10 টাকা রিক্সা ভাড়া, পরে যেটা হয়েছে, তো মেয়েটাকে আমার ভালো লাগছে, তো মেয়েটার আমি ভালোবাসি, এভাবে বলছে, বলার পরে তা আমার বলছে পরে আমি কি ভালোবাসা কি বুঝি না, ভালোবাসা আবার কেমন করে, আমার বান্ধবী বলে সিনেমাতে দেখোস না ভালোবাসা করে নায়ক নায়িকারা, তো আমি কি ও ওইটা ভালোবাসা, এ আমার আব্বাই আমার মাইরা লাগবো, আমার আব্বাই আমার মাইরা লাগবো, আমি ভালোবাসা করতাম না। তো ভাইয়া এই ফাঁকে একটা কথা ভুল লাগেছি, যখন আমি ক্লাস সেভেনে পড়ি স্কুলে একটা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে, ভাষা আন্দোলনের উপলক্ষে একটা অনুষ্ঠান হয়, তো সেখানে আমি একটা মানে গান করছিলাম দেশাত্মবোধক গান, ভাই যে ধন ধন্যে পুষ্পে
ভরা, ধন ধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, আমি যদি ভুল না করে থাকি তাহলে এটা ডিএল রয়্যাল গান। আচ্ছা হ্যাঁ বলুন। তারপরে
ওই গানটা গাইতাম, গাওয়ার পরে আমার আব্বা ছিল স্টেজে আর আমি এই শ্রোতাদের মাঝে চেয়ার নিয়ে বসছে, তো আমি যখন ওই গানটা গাইছিলাম গাওয়ার পরে ওইখানে আমি প্রথম স্থান অধিকার করি, তখন পেছন থেকে আমার আব্বার পেছনে যে চেয়ারের লোক ছিল তারা বলছিল যে আব্বারের নাম নিয়ে যে আবুল মিয়ার তো পয়সার অভাব নাই, যাক মেয়েরও কণ্ঠ সুর ভালো আছে, মেয়ে দিয়েও শিল্পী বানায় মেয়েরও মানে পয়সা ইনকাম করতে পারবো, ঠিক আছে। এই কথা বলার পরে আমার আব্বা আমি স্টেজ থেকে নামলাম, নামার পর আমার আব্বা বলতেছে বাসায় আনছে যে মা আমি তোমাকে একটা কথা বলি, তুমি আজকে থেকে আর গান গাইবে না।
ওহো, বাবাই কথাটা বললো,
বাবাই কথা বললো, তখন কি আমার আব্বা বলছে গান গাইতে মানা করছে, আমি গান গাইবো না,
আপনি গান গাওয়া করে দিলেন,
করবো না। তো সেখান থেকে
ভালোবাসার কথা শুনে আপনি যেটা বললেন যে না না আমার আব্বা মেরেই ফেলবে,
না আমার আব্বা মেরেই লাগবে, যদি শুনে যে আমি কারোর সাথে কথা বলছি কারোর সাথে মানে প্রেম করি, প্রেম বুঝলাম ভালোবাসা বুঝলাম, পিরিত তখন পিরিত বলতো, লাইন বলতো স্যার,
লাইন লাইন
লাইন বলতো, লাইন বলতো, আমার মানে আমার আর 24 বছর আগের কথা, তো
লাইন
বলতো,
আমি মানে থিরি লাইন করে বা পিরিত করে,
লাইন যদি আমি করি আমার আব্বা আমার মেরেই লাগবে, আমি না হ্যাঁ কাটাইলে তো হ্যাঁ তোরে অনেক পছন্দ করে। ভাইয়া কিভাবে যেন ওই বাড়িতে আমি আসতাম, উনি আমাকে দেখে রাস্তা একটা টেলার ছিল সাথী টেলার, ওইখানে আমি জামা কাপড় বানাইতাম, তো ওই টেলারে বসে থাকতো, আমি না লোকটার দেখে লোকটা আমাকে দেখে হাসতো আমিও হাসতাম, হ্যাঁ তো লোকটা দেখতে খুব সুন্দর ছিল, আমি পিকচার
নিয়ে, আপনার আপনার চেয়ে বয়স অনেক বড়,
আমার চেয়ে বয়সে মানে ব্যবধান আছে 18 বছরের,
ও মাই গড
অনেক, কিন্তু বুঝা যায় নাই,
বুঝা যায়নি, তো আপনার ভালো লাগতো,
আমার ভালো লাগতো। তখন ঠিক আছে সে আমাকে একটা চিঠি দিছে আমার বান্ধবী দিয়া, যে চিঠি দিছে বলছে যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি অনেক পছন্দ করি, আমি তোমারে বিয়ে করবো এবং তোমার সাথে আমি প্রেম করবো না, কিন্তু তোমার বাবার বাড়িতে তোমার বাবার কাছে আমি প্রস্তাব দেব, এইভাবে চিঠিটা লিখছে। লেখার পরে যখন বলছে যে বাবার কাছে প্রস্তাব দিব, তাহলে তো আমার বাবা আমার আরো মেয়েরা লেব, এইভাবে বলতেছি, রোকসানা এইটা এটা করতে না করিস, তাহলে আমার আব্বাই না আমার লেখাপড়া করতে দিত না, এরপর আমার বাইরে লইবো আমার ঠ্যাং গুলো কেটে লইবো বলতেছি। বলার পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, ও উনি আবার কি করছে, আমার এক খালাম্মা ছিল মানে ওনার বিয়াইন, ওনার বিয়াইন আর আমার হচ্ছে আমার মা তার বোন ডাকছে, ওই খালাম্মারে দিয়া কি করছে, ওনার বড় ভাই এবং খালুরে দিয়া কি করছে আমার আমাদের বাড়িতে ডাইরেক্ট প্রস্তাব পাঠাইছে।
তখন আপনি কোন ক্লাসে স্টুডেন্ট?
তখন আমি ক্লাস মানে 8 শেষ করতেছি, 9 এ প্রথম।
আচ্ছা আচ্ছা, ওকে ওকে হ্যাঁ।
তো প্রস্তাব দিল আমার আব্বা, কি বললো যে না আমার মেয়ে এখন বিয়ে দিব না, আমার মেয়ের আমি ডাক্তার করি। তো এদিক থেকে কি হচ্ছে, লজিং যে টিচার গুলো ছিল ওই টিচার থেকে একটা টিচার ছিল, ওনার বাসা হচ্ছে কুমিল্লা, উনি দেখতে খুব সুন্দর, শিক্ষিত, বিয়ে পাস, মানে আমার দাদির কাছে বলছে যে আপনার নাতনি রান বিয়ে করুন।
এটা কি আপনার বাবাকে বলেছে?
এটা আমার বাবাকে বলে নাই, কিন্তু আমার আব্বা খুব লোকটার খুব পছন্দ করতো এবং সেই হিসাবে মানে গ্রামের ছেলে চাকরি করছে, সে আবার কি করছে সংসদে পিওনের পোস্টে চাকরি দিচ্ছে। তারপর দেওয়ার পরে ওইখানে হলো ওখানে তো প্রস্তাব দিচ্ছে, প্রস্তাব দেওয়ার পর আমার দাদিয়ে রাজি, কিন্তু আমার আব্বা বলতেছে যে না। এইদিকে আবার ওই ওইখান থেকে ওই যে লিয়াকত যে ওনার বাসা থেকে আবার ওনার বোন আসছে, মানে রাজি না রাজি না আব্বা। আমার আব্বাও বলতেছে যে না আমি ওই এলাকায় যদি মেয়ে বিয়ে দিতে হয় আমি অন্য জায়গায় বিয়ে দিবো, এই এলাকায় দেবো না, না দিবই না।
এদিকে আপনি যে লিয়াকতের কথা বলছিলেন উনি তো দেশ বিদেশ থেকে ফিরে এসেছে,
ফিরে এসেছে হ্যাঁ।
আচ্ছা উনি কি উনিও কি আপনাকে তখনও বিয়ে করতে চাইতো?
তখনও।
আচ্ছা
আচ্ছা, তারপরে করছে কি ওই উনি আবার বিয়ের প্রস্তাব দিতেছে, ওনার ভাই বোন সকালে আসে বিকাল আসে রাতে আসে, আব্বা মানে একেবারে বিরক্ত হয়ে গেছে। আর এদিক দিয়ে মানে আব্বা আমার কি বলতেছে, তাহলে মেয়ে মনে হয় এদিকে মনে হয় আমার মনে হয় মেয়ে মনে হয় দুর্বল আছে, নাহলে বারবারই কেন আসে, আমি না করে দিই তারা কেন আসে। তখন আমার আব্বা আমারে কি করছে একটা রুমে নিছে, বাড়িতে আমার চার পাঁচটা রুম, ওই রুমে নিয়ে আমারে কয়েকটি তুমি বাইরে দাও আমি আমার মেয়ের সাথে কথা বলবো। তখন আমার আব্বা আমাকে বলল মা তুমি আমার কাছে সত্য কথা বলবা, তুমি কিন্তু তোমরা দশটা ভাই বোন ওই নয়টা কিন্তু আমার ছেলে মেয়ে না, তুমি আমার মেয়ে, তুমি আমাকে বলবা যে ওই হাজি সাহেব আলীর ছেলে রেখে তুমি পছন্দ করো।
এটা কি মানে
আমার আব্বা
লিয়াকতের কথা বলছে?
লিয়াকতের কথা বলছে।
আচ্ছা আচ্ছা।
তখন আমি আব্বারে কিন্তু জড়াই দিলে কান্না করে দিলাম, তো আব্বা আমি ওই লোকটারে পছন্দ করি, মিথ্যা কথা বলতাম না। তুমি কি জানো ওই এলাকায় আমরা দিয়ে ওই এলাকায় খুব আমরা নিন্দা করি, ওই এলাকায় দিয়ে দিব না আমি তোমারে। আমি তাহলে আব্বা ওই লোকটার সাথে আমি বিয়ে করবো না, আমি আমার আব্বারে ডাইরি কি বলছি। বলার পর আমার আব্বা গিয়ে আমার দাদিকে বললো মা দেখেন এগুলো বলে ও এখন কি করতে পারি, দেখো অনেক কিছু করতে করতে রাজি হয় না হয় না। তারপরে কি করলো যে কবিরাজ ধরলো আমার মায়, ওই লোকটার বড় বোন আর এই বড় ভাই খালু এরা আমার আব্বার কাছে আসবে, আর এই দিকটা কবিরাজ একটা তাবিজ দিয়ে আছে, ওই তাবিজ আমার একটা চূড়ায় ধোয়া শিখাই দিচ্ছে, ওই ধোয়া পড়া হিটার ছিল ভাই আগে, হিটারে রান্না বাড়া করতো, আগে গ্যাস ছিল না আমাদের বাড়িতে, ওই যে কারেন্ট হিটার, ওই হিটারের মধ্যে কি করছে বলছে যে হিটারের মধ্যে তাবিজটা ফালাই দিতে, তা আমি কি করছি ধোয়া পড়া একটা ধোয়া শিখাই দিচ্ছে ওইটা হিটারের মধ্যে আমি তাবিজটা ফালাইছি, মানে তাবিজটা জ্বলে পুড়ে ছাই হবে আমার আব্বার বলবে। ঠিক আছে ঠিক ভাই পরীক্ষিত একদম, তাবিজটা পড়া শেষ আমার আব্বা বলছে ঠিক আছে যান, আপনারা এরকম করতেছেন আমি দিয়ে দিব, মানুষের মনে কষ্ট দেওয়া ঠিক না।
ভেরি ইন্টারেস্টিং।
দিলো, তারপরে আমার নানা সুজামাইরা সবাই আসলো আমাকে দেখতে আসলো, তখন মানে এইভাবে করতে হতে ওই নাইনে থেকে মানে টেনে উঠলাম, ক্লাস টেনে,
নাইন থেকে টেনে উঠলেন,
টেনে উঠলাম।
তো ওই সময় কি আপনার বিয়ে শাদীর ব্যাপারে রাজি হয়ে গেল আপনার ফ্যামিলি?
হ্যাঁ।
বিয়েটা কি হলো?
হ্যাঁ বিয়েটা হলো।
তখন আমার
ওই ছেলেটার একটা স্বপ্ন ছিল আমার কোনোদিন সে বাগায় বিয়ে করবে না, আর আমার একটা স্বপ্ন ছিল আমি কোনোদিন ভাইয়া বিয়ে বসবো না, যদি বিয়ে করতে হয় তাহলে গার্জেন নিয়েই করবো, সামাজিকতা বজায় রেখেই করবো, এটা ছিল আমার ভিতরে।
ওকে, তার মানে আপনি নাইন থেকে যখন টেনে উঠলেন তখন
ওদের বাসা থেকে লোক আসলো, আসার পরে ননাসের জামাইয়েরা সবাই আসলো, ভাই বোন আইসা কি করলো ভাই আমার দেখা বলে কোন ক্লাসে পড়ো অ্যাড্রেস লেখো, লিখতে গেলাম লেখছি কিন্তু হাত কাঁপতেছিল তখন, লেখার পর তারপরে ননাসের জামাই কি করলো আমারে ওই ওনার বড় বোনের জামাই যেটা যে ঢাকা লালমাটিয়া কলেজের সাথে ওনার বাড়ি, উনি আমাকে কি করলো ২০০০ টাকা দিল দেওয়ার পরে যে আমি তো তোমার বিয়েটা খেতে পারবো না, আমি তিন দিন পরে বাহিরে কুয়েত চলে যাচ্ছি, তোমাদের প্রতি শুভকামনা থাকবে। ঠিক তার পাঁচ দিন পর শুক্রবার আসলো, আসার পরে মানে বিয়ের ডেট, বিয়েটা হইলো, হওয়ার পর তার ওনাদের বাড়িতে ওনারা চলে গেল, তারপর আমারে কি করলো ওইখান থেকে আর শুক্রবারে বিয়ে হইলো, অনেক ভাই বিয়ে হয়েছে তো ঠিক হয় কিন্তু ওই লোকটার কাছে তো আমি যাই না, দেখলে শরম করে, দেখলে হাসি পায় আর শরম করে, আমি যাই না, আমার আব্বা মানে আমার আব্বা চায় যে জামাইয়ের কাছ থেকে একটু দূরে থাকুক, কিন্তু আমার মা আমার তো দুইটা মা ছিল, দুইটা মা আমার ফুফু আমার দাদি আমার ভাবি যার যেত ভাইয়ের বউ ছিল যারা, তারা চাইতো যে জামাই আসলে যান না কেন, তা আমার তো লজ্জা করে আমি আর সামনে কি যাবো, মানে আমি পছন্দ করছি বিয়ে হয়েছে এই লজ্জায় আমি আর সামনে যাই না। পরে উনি কি করছে ওই সোমবার দিন আসলো, ওই দিন চলে গেল সোমবার দিন, আমাদের বাড়িতে কি ভাবিকে পাঠাইছে আমার ইন্ডিয়া, তখন ভাই সিনেমা নতুন বিয়ে হইলে শালা সমুন্দ্রীর বউ নিয়ে সিনেমা দেখতে যাইতো নতুন জামাইরা, সিনেমার একটা প্রচলন ছিল তখন, তখন আর সে আমার বলছে যে রেডি হও, মানে উনি রিক্সাতে বসে থেকে ওনার ভাবিরে পাঠাইছে বোনের জামাইরে পাঠাইছে, তখন আমার আব্বাই দেয় নেই, আমার আব্বাই না করছে সারা দিয়ে যাবা না, তো আমিও কি করছি আর যাইনি, আমি কিন্তু আমার ভালো লাগতেছে না যাবো না, তো আমার আব্বার বলতেছে যে সুরাইয়ারা একটু আমাদের বাসায় নিতে চাই, আমাদের বাসায় নিতে চাই। তারপরে আব্বা বলতেছে যে ঠিক আছে যাবো, মেবি হচ্ছে স্বামীর বাড়িতে যাবো না, আমার দাদি আমার নানি আমার সাথে আমার দুইটা ভাই বোন আমার সাথে গেছে। তারপরে যাই হোক ওনাদের বাসায় খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। তার শুক্রবার আসলো, আবার শুক্রবার সোমবারের পর শুক্রবার আসতে আসার পরে তারপরে আমার আব্বার কাছে খবর পাঠাইছে যে ওদের নিয়ে শালা শালুর সম্বন্ধে নিয়া, মানে সবাই তো শালা শালি বড় নিয়ে সিনেমা দেখতে যাবো। আমার আব্বাই রাজি না, না মেয়ের আমি একা ছাড়বো না। তখন আমার দুই মা আবার কি করছে আব্বারে বুঝেছে, এই তুমি যে বিয়ে করছো তুমি দিয়ে একদিনও মানো নাই, তুমি আমার রাত্রে যাই আমার বাবার বাড়িতে লইয়া করছো, যেটা বাসায় যেতে দাও না। আর এখন ওই বেড়াই বিয়ে করছো আজ 8 দিন হয়ে গেছে, তুমি বেড়ার বউর সামনে যেতে দাও, এইটা আবার কোনটা? দেখ আব্বার অনেক কিছু বুঝাইছে, বুঝানোর পর আব্বাই রাজি হয়েছে। পরে আমরা গেছি সিনেমা দেখতে, হ্যাঁ তখন সাবানা ম্যামের একটা ছবি ছিল অন্ধবিশ্বাস, দেখলাম দেখে বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে গেলাম পরে রুমে নিয়ে বসাইলো, তারপর আমার আম্মা পিঠা বানাইছে, পিঠা উঠা দিল। খাওয়ার পরে কি করলো ওই আমার আব্বাই গিয়া হাতে করে একটা লুঙ্গি নিয়ে গেল। হ্যাঁ লুঙ্গি নিয়ে আমার হাজবেন্ড দিল, নাও ওই লুঙ্গিটা পরো। আব্বা আমি বাসায় চলে যাবো তো, আরে মিয়া যায় ওনে শ্বশুর বাড়িতে এসে বিয়ে করলে দু একদিন থাকে না, যাক ওইখানে থাকলো। লুঙ্গি টুঙ্গি পরার পরে রাত্রে কথা টথা হইলো, আমার দাদি আমার নানি আমার সাথে ছিল আমার ভাবি ছিল, এদের দুইটা পর্যন্ত কথা হলো। দুইটার পর উনিরা বাসায় চলে গেল যাদের বাসায়, তারপর ওনার সাথে আমার কথাবার্তা হওয়ার পর ভাই এক সময় মানে ওনার সাথে আমার মানে স্বামী স্ত্রীর যে ব্যাপারটা ওইটা হইলো। তখন আমার বয়স 15
পড়াশোনা তখনও করছেন?
হ্যাঁ পড়াশোনা হইতেছে।
আচ্ছা
তারপরে এইভাবে কাটলো অনেকদিন, কাটার পর অনেকদিন কি 22-25 দিন, হ্যাঁ 26 দিনের দিন আমার এখনো মনে আছে। 31 তারিখে বিয়ে হয়েছে জানুয়ারি 1992, যা 31 জানুয়ারি, আর উনি বাহিরে গেছে 26 ফেব্রুয়ারি,
মানে সৌদি আরবে চলে গেল।
হ্যাঁ ছুটিতে আসছিল 42 দিনের ছুটি।
ওকে
তারপর উনি বাহিরে চলে গেল, উনি বাহিরে গেছে পর আমি যে এত কান্না করছি ওদিন, তারপর এয়ারপোর্ট গেলাম যেন উনার বাহিরে চলে গেল। যাওয়ার পর তখন আমি আর বাচ্চা উচ্চা কোনো কনসেপ্ট করি নাই কিচ্ছু না, বাচ্চা হইলো না। তখন উনি গেল গা, উনি যাওয়ার পরে ফোন দিল যে যেন ভালোভাবে পড়ছি, এভাবে চিঠি আনা আনার কথাবার্তা সবকিছু হইলো। হওয়ার পর উনি বিদেশ থেকে আসলো 2.5 বছর পর, বিয়ের পর ভাইয়া 2.5 বছর পর,
2.5 বছর
পরে আসলো সৌদি আরব থেকে আসলো। তখন এই ফাঁকে আমি ম্যাট্রিক পাস করলাম, পাস করার পর আব্বু আমাকে কলেজে ভর্তি করলো। কলেজে হ্যাঁ ফার্স্ট টার্মিনাল পরীক্ষাটা আমার দেওয়া হলো, ফার্স্ট ইয়ার ভর্তি হইলাম। উনি 2.5 বছর পরে আসলো। আসার পর তখন আমার মানে আসার পর উনি কি করলো মানে স্বর্ণ গয়না দুনিয়া কি ছিল এসে, মানে এর হিসাব ভাইয়া আমি দেখতে খুব সুন্দরী ছিলাম। আচ্ছা যাই হোক, পরে ভাইয়া উনি আইসা আমাকে মানে কলেজে, হ্যাঁ স্বামী আসছে বিদেশ থেকে, আমি 3-4 দিন বা 8 দিন কলেজে যাইতাম না, 15 দিন হয়ে গেল আমার কলেজে যেতে দেয় না, কলেজে যেতে না। আমার আব্বা বলে মা তুমি কলেজে যাবে না, আমি কই না আমার রায় না করে কলেজে যাওয়া লাগতো না, কলেজ গেলে তোমার নলেজ বেশি বাইরে দিব, এত পড়ালেখা করে তুমি কি করবা? আব্বাই যে বুঝটা দিত ওই বুঝতেই মানতাম, আমার হাজবেন্ড যেটা দিত ওইটাই মানতাম। আব্বার আমি কই আব্বা থাক হ্যাঁ আমার না কলেজে যেতে না করে, ঠিক আছে মা তোমার ইচ্ছা, কিন্তু লাইফটা তুমি লস করলা। ওহ ভাইয়া এর মধ্যে আমার মনে হয়েছে আর একটা কথা, লাইফটা যখন লস করলা আমার যেদিন গায়ে হলুদ, হ্যাঁ ভাইয়া এই কথাটা আমার মনে নেই, আমার আব্বার কথাটাই লাগছে, আমার গায়ে হলুদের দিন আমার আব্বা হলুদ নিয়ে আমার কপালে ভাবে দিতেছে, দিয়ে বলতেছে মানে আমার হাজবেন্ডের সাথে আমার বয়সের অনেক ডিফারেন্স ছিল, বলতেছে যে মা তুমি তো বিয়ে করলা ঠিক আছে কিন্তু তোমার সংসার কইরা সাপ নিবে না, এই কথাটা বলছে। বলার পর আমার মা কি করছে আমার আব্বারে ধাক্কা লাগাইছে, তুমি কি কও মুখ দিয়ে এগুলো ভাইয়ারে, তো খেয়াল করছো যে আমার বয়স কত, আমার মেয়ের মাত্র 15 বছর, তখন মনে হয় লোকটার বয়স 32 বা 33 এরকম। যাই হোক পরে ওই আমার আব্বা, হ্যাঁ প্রথম বছর কলেজে যাওয়া বন্ধ হইলো, বন্ধ হওয়ার পর হ্যাঁ আমার প্রথম বাচ্চা, প্রথম 3টা ছেলে, আমার প্রথম ছেলেটা আমি কনসেপ্ট করলাম,
মানে কলেজ ছেড়ে দিলাম।
হ্যাঁ ছেড়ে দিলাম আসার পর, মানে এক মাস
স্বপ্ন শেষ হয়ে গেল, ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল
শেষ, শিল্পী হওয়ার স্বপ্ন শেষ, শিল্পী হওয়ার স্বপ্ন শেষ। হ্যাঁ কিন্তু খুব ইচ্ছা ছিল ডাক্তারের চেয়ে বেশি শিল্পী হওয়ার ইচ্ছা ছিল সত্যি কথা।
জি
তারপরে ওই কলেজে বন্ধ করলো, তখন আমার এক মাস পরে মানে আমার মাথা টাথা ঘুরে খাওয়া দাওয়া করতে পারি না, তখন নারায়ণগঞ্জ সদরে আমার মহিলা ডাক্তার দীপা ইসলাম ওনার কাছে নিয়ে আসলো, প্রসাব টেস্ট করাইলো, করার পরে দিয়ে বাচ্চা ফেটে কনসেপ্ট করছে আপনি প্রেগনেন্ট। যাক প্রথম ছেলেটা এইভাবে মানে সংসার খুব সুখে শান্তিতেই কাটতেছিল, কাটলো। এর মধ্যে আমার হাজবেন্ড যখন বাচ্চাটা পেটে দিয়ে উনি আবার বাহিরে চলে গেল, যখন বাচ্চাটা প্রেগনেন্ট হইলাম তখন উনি আবার ওই যে ছুটি শেষ 42 দিনে গেল গা, আসলো 3.5 বছর পর,
আবার
আবার আসার পর আইসা দে ও বাচ্চা 3.5 বছর প্রায় 4 বছরে হইলো, হওয়ার পর আবার 42 দিনের ছুটি। প্রথম বছর 2.5 বছর খেয়াল করবে ভাইয়া আড়াই বছর, দ্বিতীয় বছর সাড়ে তিন বছর, কয় বছর হইল?
ওকে,
ছয়
বছর। হ্যাঁ,
আসলে আসার পরে থাকলো, থাকার পরে আবার দ্বিতীয় বাচ্চাটা কনসেপ্ট করলাম। তো এর মধ্যে যখন উনি বাইরে ছিল, আমি আবার এনজিওতে পশিকা ছিল, পশিকাতে আমি একটা জব করতাম। হ্যাঁ, ওইখানে জব করলাম, ওই জবটা প্রায় 15 বছরের মতো আমি করছি, 13-14-15 এরকম হইল। বললাম এই ফাঁকে স্বামী বিদেশ থাকে, মার কাছে আমার ছেলে থাকে, আমি একা বসে থাকবো, লেখাপড়া যখন হইলো তো একটা জব করি। হ্যাঁ, পশিকাতে আমি জব করলাম কৃষি কমিটিতে মহিলাদের নিয়ে। হওয়ার পরে উনি আসলো, আসার পরে দ্বিতীয় বাচ্চা কনসেপ্ট হইলো, কনসেপ্ট হওয়ার পরে 42 দিনের ছুটি আবার গেল। সরকারি চাকরি করতো তো 42 দিনের বেশি ছুটি পাইতো না। গেল, যাওয়ার পরে দ্বিতীয় বছর আসতে 7 বছর পরে, 7 বছর পর দ্বিতীয় বাচ্চা হওয়ার পরে, সে যে বাচ্চা যখন আমি কনসেপ্ট করছি দ্বিতীয় ছেলেটা, তার 7 বছর পরে আবার আসছে বিদেশ থেকে।
মাই গুডনেস, মানে এইটা তো গ্যাপ, এত বড় বড় গ্যাপ।
এইগুলো বুঝি নাই যে টাকাই যে সবকিছু না, এখন বুঝি, তখন বুঝি নাই।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেবো, 4 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালোইন 920 তে সুমাইয়ার জীবনের গল্প নিয়ে। তাকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আরো একবার বলছি, www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিব্রিয়া নামে, অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। এছাড়া যারা আমার ব্যক্তিগত প্রোফাইল ফলো করতে চান, একেবারে আমার পার্সোনাল প্রোফাইল, সেটাতেও আপনারা আসতে পারেন, www.facebook.com/kibriya.rj। স্পেলিংটা হচ্ছে kibriya.rj। এটা হচ্ছে আমার ব্যক্তিগত আইডি, যেটা আমি একেবারে আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করি। চাইলে আপনারা এই আইডিতেও ফলো করতে পারেন আমাকে, www.facebook.com/kibriya.rj, kibriya.rj। 4 মিনিট পরে ফিরছি।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
Number one for entertainment. Only for you.
Close up মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। 4 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিব্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সুমাইয়া তার জীবনের গল্প বলছে। সুমাইয়ার মতো যদি আপনি আপনার জীবনের গল্প এখানে বলতে চান, আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 6138928892। আমি আরো একবার বলছি 09-6138928892। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন এবং তারপর আপনার জীবনের গল্পে যেটা বলার আছে মূল বিষয়টি বলে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমি নিজে আপনার সঙ্গে যোগাযোগ করব। এছাড়া ওয়েবসাইটের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা ফেসবুকে অহরহ আছেন তাদেরকে বলছি, আমার ওয়েবসাইটটি হচ্ছে আমার পার্সোনাল ওয়েবসাইট, www.rj-kibriya.com, অর্থাৎ rjkibriya.com, হাইফেনটা মাঝখানে দিতে হবে, আর কিব্রিয়া বানানটা হচ্ছে kibriya। ঠিক একইভাবে আমার ফেসবুকে যে আইডিটা আছে www.facebook.com/kibriya.rj, kibriya.rj। এছাড়া প্রিয় শ্রোতা, আপনারা এবিসি রেডিওর ওয়েবসাইটেও আসতে পারেন, www.abcradiobd.fm, এবং এবিসি রেডিওর ফেসবুক পেজটি হচ্ছে www.facebook.com/abcradiofm89.2, এটি ফেসবুক ভেরিফাইড পেজ। আমরা আবার ফিরছি সুমাইয়ার কাছে। সুমাইয়া,
তারপরে 7 বছর পরে আসলো। আসার পর মানে আমার আব্বা তখনও জীবিত, বলতেছে যে এইভাবে তো স্বামী সংসার হয় না, তুমি খেয়াল করছো বিয়ের পরে 25 দিন, তারপরে 2 বারে 42 দিন, তো কতদিন তুমি সংসার করলা হিসাব করো তো মা। মানে উনি বাইরে থেকে আসবে 3 দিন আগে, তুমি একটু হিসাব করছো, তুমি এবার আসলে বলবা যে আপনার কাছে আমি থাকতাম না, আপনার ভাত খেতাম না, আমি আপনার কাছে থাকতাম না।
কে বলে দিল আপনাকে?
আমার আব্বা শিখাই দিল। আপনার কাছে থাকবো না, আপনার ভাত খাইতাম না, যে না আপনি যদি বাহিরে যান। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলবো আপনার, তখন আমি তারে মানে সংসার যে 12 বছর হয়েছে আপনি করেই বলি, আমি আপনার একটা কথা বলবো, বলো আমাকে, আমার আব্বাই কইছে আপনি যদি বিদেশ যান তাহলে আপনার ভাত আর খামু না। খারাপ ভাববো নি, এইগুলো কিছু বুঝি নাই আমাকে, আমার আব্বাই বলছে আপনার ভাত আর খামুন আপনি বিদেশ গেলে, যদি এবার তো এটাকে তোমার আব্বাই বলছে তোমার কথা কে, আমাকে আমার আব্বার মতেই মত আপনি যেতে পারবেন না, তাহলে এবার বেশি দিন থাকবো না, 2 বছর থাকবো, তুমি এতদিন ওই করছো নিজেদের লাইফটা একটু সেটেল না কইরা কি করবো, আমাদের 2টা ছেলে হয়েছে ওদের ভবিষ্যৎ আছে না, এই সেই যাক, তারপরে গেল আবার থাকার পর 2 বছরই থাকছে, বেশি থাকে না, এসে আসলো, আসার পরে
এই সময়টাতে তো বিদেশে থাকতো, দেশে এসে কোনো প্রপার্টি টোপার্টি করা, জমি জমা করা এগুলো করতো? কিছু না,
কিছু করে,
শুধু মাসে মাসে কিছু টাকা দিত।
হ্যাঁ
আচ্ছা,
আর বাবার উপরে খাইতাম, দুধ খরচাও দিত না ছেলে গো, বাবা করছে নানা নানির আছে চলবো নে, যাক তারপর আসলো, তৃতীয়বার আসলো পরে তুমি তা আর গেল না, তো মোট কত হইলো, 14 বছর হইলো,
14 বছর। হ্যাঁ
14 বছর মিলে তার সাথে আমি,
তখন আপনার ছেলের বয়সটা কত, আপনার বড় ছেলের বয়সটা কত?
বড় ছেলের বয়স হইছে এই 10 বছর, তখন
10 বছর,
10 বছর।
ওকে, বলুন তারপর। এটা বাঙালি নারী বলেই সম্ভব, এরা আসলেই মানে সংসারের জন্য কতটা স্যাক্রিফাইস করে চিন্তা করা যায় না। হ্যাঁ বলেন, তারপরে?
তারপরে আসলো, আসার পরে আমার মা বলতেছে 2টা ছেলে একটা মেয়ের দরকার আছে, মা মেয়ে না থাকলে সংসারের মাতৃত্বের কোনো স্বাদই থাকে না, তো একটা মেয়ের দরকার, মানে আমি মেয়েটা নিব না, আমার 2টা ছেলেই থাকুক, মানে একটা মেয়ের জন্য দ্বিতীয় ছেলেটা হইলো, 3 নম্বর ছেলেটা হইলো একটা মেয়ের জন্য, তারপর যাক আমার মা বলতেছে যাক দেখি। আমি কখনো কোনো মেডিসিন খাইতাম না ভাই, কারণ গ্যাপ অনেকদিন গ্যাপে গ্যাপে আসতো না, কিন্তু আমি মেডিসিন খাইতাম না। তারপরে তৃতীয় ছেলেটা আমি কনসেপ্ট করলাম,
মেয়ের জন্য আসলে আরেকটা ছেলে
হলো, মানে মেয়ের জন্য আরো 2টা ছেলে, প্রথম তো ছেলে হইলো,
জি জি জি,
মেয়ের জন্য আর, উনি তো তখন প্রথমেই বলছে যে আমার ছেলে হবে, আমি সৌদি আরব স্বপ্নে দেখছি আমার ছেলে হবে, আর এদের বংশের মধ্যে যারা চাচ্ছে যারা তো মামা তো যত জায়গায় আত্মীয় স্বজনে সবার প্রথম মেয়ে হয়েছে, শুধু আমারই ছেলে হয়েছে প্রথম।
আচ্ছা
হ্যাঁ, ছেলে যে সামলায় বেশি করে ছেলেই দিছে। যাক দ্বিতীয় 3 নম্বর ছেলেটারে যখন আমি কনসেপ্ট করলাম, আমার অবস্থা তখন কাহিল, মানে একদম বিপরীত, প্রথম 2টা বাচ্চা আমি বুঝিই নাই, কিন্তু 3 নম্বর বাচ্চার বেলা আমার কি হইলো, 6 মাস পর্যন্ত আমি ভাত মাছ কিছু খাইতে পারি না, শুধু পাউরুটি কলা আর ডিম খাইতাম। 3 নম্বর বাবুটা হইলো, খুব অবস্থা খুব সিরিয়াস ছিল, যাই হোক হাসপাতালে ওই ক্লিনিকে হইলো, একটা প্রাইভেট ক্লিনিক আছে বাসার সাথে ওইখানে, হওয়ার পরে আসার খুব খুশি ছেলে হয়েছে, মানে মন খারাপ নাই, উনি 1 বছর, হ্যাঁ ছেলেটা 9 মাস তখন, এই 9 মাসের মধ্যে ভাইয়া যখন আমার 3 নম্বর ছেলেটা হইলো, আমার স্বামীটা আমাকে তো অনীহা অনীহা করতেছে, মানে আমি প্রত্যেকটা কাজ করতে গেলে দোষ, রান্না করতে গেলে দোষ, পানির গ্লাস দিয়ে ধুইছো প্লেটে এরকম কে, মানে এক একটা অজুহাত এরকম করে কেন বলতে না, পরে আমার বলতেছে কি একদিন মানে এরকম বললো, জুমারে নামাজ দিনছে তার বয়স 8 মাস, বাবার ছাড়া কিচ্ছু বুঝে না, ওই বাবার কোলে উনি জুমার নামাজ করতে গেছে।
আচ্ছা,
যাওয়ার পরে তা আমার ভাই আবার ওই যে ফিসিয়াল ছিল, আমার ফোন দিছে, আপু ডাক নাম হয়েছে লিসান, 2 নম্বর ছেলে, লিসান কি বাসায়? আমি কই না, ও তো বাসায় না, ওর আব্বার সাথে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে কয় কেন, আমি কি কেন, কি হয়েছে রে, আপু মাছ ধরছি পুকুরের, তো মাছ নিয়ে দেখতে, ঠিক আছে মাছ নিয়ে দেখ, মাছ নিয়ে এই 14-16 বছরের মধ্যে সে আমাকে একটা টর্চার কোনোদিন করে নেই, খুব মায়া করতো খুব, তো যাই হোক এখন আমার বললো আমার তখন কি করছে, আমি ঠিক আছে ওর আব্বার সাথে নামাজ পড়তে, নামাজ পড়ে আসুক, আসলে আমি পাঠাই দিই, মানে উনি ঘরে ঢুকছে আর আমি ফোনটা রাখছি, এই পর্যন্ত উনি দেখছে, চিবাচুচি মানুষ বিরক্ত করছে, তারপর তো আমি দৌড়ে আসছি, কি হয়েছে? এই কথা বলতে কি করলো ভাই, আমার একটা থাপ্পড় দিল,
মানে আপনার হাজবেন্ড
একটা থাপ্পড় দিল। থাপ্পড় দেওয়ার পরে কি হলো, আমি মনে হয় জ্ঞান হারাই ফেললাম, জীবনে তো মাইর খাই
কোনোদিন, তো একেবারেই মানে আকাশ থেকে পড়ার মতো ঘটনা।
আর আমার বাবার বাড়িতে আমি ফুলের আঁচড়ও খাইনি, খুব আদর সন্তান ছিলাম। পরে দেখা যায় নাক দিয়ে যখন আমার রক্ত পড়তেছে, এই জায়গা একদম কালো হয়ে গেছে, তো কি করছে ওই উনি ধরছে পরে, যাই কি হইলো, পরে যাই হোক কি করছে ওই, আমি জ্ঞান অজ্ঞান থাকা অবস্থায় সে কি করছে, আমার ফোনটা নিয়ে গেছে আমার কাছ থেকে। আমার যখন এক দেড় ঘন্টা পরে যখন আমি ঠিক হয়েছি, তখন আমি বলতেছি যে ফোনটা কই, আমার কেন মারলো, আমার কি অপরাধ,
সেটা তো আমাদের প্রশ্ন। হ্যাঁ,
এই প্রশ্ন রাখলাম, আমাকে লিওন এই কে করো দিশান, ফোনটা লও, ফোনটা দিচ্ছে বা কে, ফোনটা কি তোমার বাবাই কিনা দিছে? আমি কি করছি ভাইয়া, বরকাটা নিয়ে ঘর থেকে বের হয়েছি, বের হয়েছি পরে এদিকে আসো এদিকে আসো, কোথাও যাই মানে এদিকে আসো, আমি কথা শুনি নাই, আমি যাই আমার ভাগ্নির কাছে, আমি ফোন মানে ফোন দেবো যে আমি ঘর থেকে যে বের হয়েছি, এত এই ফাঁকে উনি কি করছে আমার ভাইদের ফোন দিছে, ফোন দিছে তো অর্ধেক রাস্তায় ভাগ্নিকে ঘরে গেছে, দেখি আমার ভাই ভাই একসাথে, কি রে তোরা কি আপু কি হয়েছে, আর আমি বাইরে দুইরা কান্না করতেছি, দেখ আমার ফুপু আসছে, আমার দুই মা আসছে, যে আমার বিয়ে দিছে ঘটক, উনি ওই খালাম্মা আসছে, আমার দুই ভাই মানে সবাই ছোট, তোরা আমার ছোট বয়সে, তোরা সোফার মধ্যে বসা দিচ্ছে, বসার পরে বলতেছে আমার মানে আমার যে মা, আমি যা যে মা আমার লালন পালন করছে খুব সোজা একদম সরল, কিন্তু আমার ছোট মাটা খুব করা, যে একটাই প্রশ্ন করছে আপনি আমার মেয়েরে কেন মারছেন, পরে বলতেছে ওই একটু আগে কার সাথে ফোনে কথা বলছে, ভাইয়া তিনটা সন্তান হয়ে গেছে, 14 বছর রাখা মাইয়ার বিদেশ হয়েছেন, মাইয়া কিছু করে নাই, আর এখন মাইয়া কিনা খারাপ হয়ে গেছে, এখন ফোনে কথা বলে, তখন যখন বলছে যে ফোনে কথা বলে, তখন পাশের রুমে থেকে আসছি আমি আমার ভাই রিপন, তুই আমার ফোন দিছস না, কয়টা বাজে অমুকটা বাজে, উনি আবার কি করছে যে যখন আমার থাপ পড়ছে তখন তো ফোন নিছে গা, আর নাম্বার তো উনার কাছে, কারণ আমার কাছে থাকলে হয়তো ফোন নাম্বার গুলো ডিলিট করে ফেলতাম, কার সাথে কথা বল, ফোনের নাম্বার কাছে আমি আপারে ফোন দিছি তুলা ভাই মাসের জন্য, তুমি ফোন দিছ, দিছি কলে যাই দেয় আমার ভাইয়ের ফোনে, তখন আর কিছু বলে, তখন মানে সবার সামনে আমি বলছিলাম যে তুমি যদি আমার শুধু শুধু মেয়েরা থাকো, তাহলে দেখো তোমার হাত পা গুলো একদিন হইলো মরার আগে তোমার পঙ্গু হয়ে যাবো, আমি বসে কথাটা বলছি ভাইয়া, আমি বলছিলাম মানে অভিশাপ যেটা বলে দিলাম। এর মধ্যে ওই 2008 সালে আমার আব্বা মারা গেল, আর আমার আব্বা মারা যাওয়ার পরে মানে ফ্যামিলিতে একটু আমার একটু মানে অবহেলা, আমার স্বামী, আমি কি করলাম ওই মানে নামাজ পড়তে যাবে আসর মাগরিবে কাঁঠাল ছিল ফ্রিজে, কাঁঠাল বসে কাঁঠাল নামাইছিল ফ্রিজে, তো আমি নামাজ মাগরিবে নামাজ পড়ে খামো, তো একসাথে বসে কাঁঠাল খাইলাম, খাওয়ার পরে না এছাড়া আজান হইলো, উনি অজু করতে গেছে, অজুগত অবস্থায় সেই স্ট্রোক করছে, হ্যাঁ স্ট্রোক করছে, পরে তো আমার বাচ্চারা বিরক্ত করতেছে, বাচ্চারা তখন 1.5 বছর বয়স, আমি কি করছি বাহিরে গিয়ে দাঁড়াইছে, খারাপ লাগছে তো একটু শুয়ে থাকো, পরে যাই নামাজ পড়তে, ঘরেই নামাজ পড়ো, মসজিদে যাওয়া লাগতো না, পরে না 10 মিনিট পরে আমি কোয়ারে যে আমি ঘরে ডাক খাইলাম, ছেলে লয়ে যে আমি বসে রয়েছি, হ্যাঁ তখন আওয়াজ টাওয়াজ কিছু পাইতেছি না, তখন আমি কি করছি ছেলেটার ওইখানে কান্না করতে, ছেলে ওইখানে বাহিরে দাঁড়া করাই থিয়া আমি আসছি, আইসা দেখি কি মানে উপরে দেখালি শ্বাসকষ্ট হইতা শোনা, আমি কি করলাম সবাই মানে একটা চিকিৎসা দিছি, পর আমার দেবর বাসুরা সবাই আসলো, আইসা কি করলো ওনারে নানগঞ্জ খানপুর হাসপাতাল আনলো, ওইখান থেকে রিলিজ করে দিল সোরাত দি, আমি বাসায় ছিলাম, আমার দুইটা তিনটা ভাই আসতে সাথে, ওনার ভাইয়েরও আসছে, তারপর আমার দিমা ওনার সাথে, পরের দিন আমি সোরাত দিয়ে আসলাম, আইসা দেখলাম, দেখার পরে সে স্টক করছে, সুবিধা চলতে আমার থাকতে না করলো, বাচ্চারা বিরক্ত করে বাচ্চা, কতদিন বাসায় যাও গা, আম্মাই তো আমার সাথেই ছিল, ডাক্তার তাকে বলছে যে আপনি বেড থেকে নামবেন না, প্রস্রাব টয়লেট আপনি বেডে বসে করবেন,
মানে আপনার হাজবেন্ড কে
বলছে, সে কি করছে ওই যে নামাজ পড়ে না মসজিদে যায় নামাজ পড়তে যাবে, যাক নামাজ পড়তে গেছে, দুই তিন দিনে ধরে নিয়ে নামাজ পড়ায় আনছে, হাটের রুগী তো উবুদ হইতে পারতো না, উবুদে সিজদাটা দিচ্ছে না বৃহস্পতিবার পর্যন্ত, শুক্রবার দিন সকালবেলাকে আমি একটু বাজার থেকে সেবই আসি, আমি তো তোমার যাওয়ার দরকার নেই, কবে তো বাজার করি না, বাচ্চারা কি খায় না খায়, বাজার আছে ফ্রিজে অনেক বাজার আছে, তোমার যাওয়া লাগতো, তারপর আমি যাবো সে ভুল তুইব, ঠিক আছে ভাইয়া, উনি 35 মিনিট বাহিরে ছিল, 35 মিনিটের মধ্যে আমি প্রতি মিনিটে মিনিটে ওনাকে আমি ফোন দিচ্ছি,
কোথায়
আছে কি অবস্থা আছে, আমি আসি এভাবে বলছে না করছে, তো বাসায় আসছে, বাসায় আসছে বলছে যে আমার জন্য আনার তুমি খোয়াই রাখো, আনার খাম আর ই মালটা কাইটা রাখছি, একটু হালকা লবণ দিও, হাটের রুগী তো কাঁচা লবণও খাওয়া নিছে, ওই কি করছে ও টিভি দেখতেছে বৈশা, আমি আবার যে আমার উনি আবার ওষুধ আমাকে আমার জন্য ওষুধ নিয়ে আইসো তুমি আসার পথে, আমার পাতলা এখানে হইতেছে এসে ওষুধ আনার পর আমি কি করছি ভাই, ওষুধটা খাইছি, খাওয়ার পরে আমার পেট এমন কামড় মারছে আমি আবার টয়লেটে গেছি, টয়লেটে যাবো, উনি যে ওই যে খাটের মধ্যে বসে আছে, টিভি দেখতেছে, উড়ি জমি খাইতেছে, এই বসার মধ্যে আবার সেই স্টোক করছে। আমি আসছি আইসা, আমি ওই পাশে রুম আর যেতে পারি না, আমি এই রুমে শুয়ে রুছি, আমার শক্তি নাই। কতক্ষণ পরে 15-20 মিনিট পরে আমি কুয়ারে আমি খাইতে দিলাম, খাইলো কিনা দেখি তো যাই দেখি বসার মধ্যে সে স্টোক করছে আবার। তারপর নিয়ে আসলো ঢাকায় যে মিরপুর হাসপাতাল, তারপরে নিয়ে আসলো। উনি তো তখন আমার দেবর বললো যে হার্ট আর ব্রেন, হার্ট স্ট্রোকও করছে আবার ব্রেন স্ট্রোকও করছে একসাথে, দুইটা একসাথে।
মানে আপনার হাজবেন্ড?
হাজবেন্ড। এখানে আনলো, এনে চিকিৎসা করলো, চিকিৎসা করার 3 দিন পরে আসছি। আসার পরে ভাইয়া যেমন একটা ছোট বাচ্চা যেমন কান্না করে না, এইভাবে কান্না করতেছে। আমার আমার মানে আর বড় ভাই গেছে, ছোট ভাই, বড় দুই ভাই গেছে, এই সবাই সামনে জড়াই ধুই আমার কান্না করতেছে। মানে ভাইরা দেখলো যে বউর সাথে জড়াই কান্না কাটে, ভাইরা আবার বাড়ি গেছে। আমার বাচ্চাটা কিন্তু তখন 1.5 বছরের বাচ্চাটা, এই পিচ্ছি বাচ্চাটা এখনো ওর বাবার কথা বলতে পারে ভাই এখন। আমার কয় কি ওই যে নার্স সিস্টার বসে থাকে ওইখানে, ওইখানে রিসেপশনে গেছে, যাই সে বলতেছে যে আপনি এরা বলে বলছে যে আপনি কি হয়ে বলছে ভাই উনি তো বাঁচবে না, জুলুম গেলে 10-9 দিন, 9-10 দিন বাঁচবে। আমার বাচ্চাটা শুনছে ওর আব্বাই মারা যাওয়ার পরে আমার বলছে, পরে ওর আব্বারে ওইখানে আমি থাকলাম, আমার মারে আর বোনেরে পাঠাই দিলাম, এতদিনে হয়ে গেছে, তুমি যাও বাসায় যাই গোসল করোগা, আমি আর আমার আরেকটা বোন গিয়ে আমার সাথে থাক। তো বাসায় নিলাম সবরাতের দিন 2011 সাল মনে আছে, জুলাই মাসের 16 তারিখে বাসায় নিলাম। 16 তারিখ রবিবার ওই দিন ছিল সন্ধ্যাবেলা, হ্যাঁ সবরাত সন্ধ্যা সন্ধ্যে বাসায় গেছে, অ্যাম্বুলেন্স দিয়ে বাসায় নিয়ে গেল, সব আত্মীয় স্বজন সবাই গেল দেখতে। দেখার পরে সবরাতের দিন থাকলো, এরপরের দিন দুপুরবেলা হ্যাঁ খাওয়া দাওয়া করলো। আমার মানে এমন একটা অবস্থা যে 3 দিনের মধ্যে সে যে এখানে যে হাসপাতাল থাকতো আমার মানে কাছেতেই সরতে দেয় না, তুমি আমার পাশে থাকবা, আমার হাসপাতাল বলে কয় তুমি আমার বাচ্চাকে দেখতে পারবে না। আমি কই কি বাচ্চাকে কি কোনো মায় দেখতে না পারে? আমি এই দেখা ওই দেখা, যখন আমি থাকবো না তখন তুমি পারবা না, এই কথাগুলো বলতো। আমি কি জানো এই একটু অসুস্থ হইলো না, আমি মানে বুঝ দিতাম, কিন্তু সবাই জানে যে উনি মারা যাইব, আমার ছেলেরাও জানে, শুধু আমি জানি না ভাইয়া, আমারে কেউ জানায়নি। তারপরে আমার বলতেছে ডাকতে পারবো না বাচ্চা দেখে? হ্যাঁ পারবো, তুমি বিদেশ ছিলা, তুমি কি বাচ্চাকে পালছো? পারলে তো আমি পালছি, আমার মায়ের পালছে, তুমি তো তাহলে একটা করে জন্ম দিয়ে দিয়ে বিদেশ চলে গেছো, আমি একটু পালছি। না এই থাকা না, আমি তো ওই থাকা ছিল আসার, আর এই থাকা তো না থাকা মানে আমি আর আসবো না, এইভাবে বলতো। যার ওইগুলো বললো না তো হাসপাতালে বাসায় নিয়ে আসলাম, বাসায় সুন্দর ভালো দুই দিন ভালো। 3 দিনের দিন দুপুরবেলা হ্যাঁ উনি তো মনে করেন এক সাইড অবশ হয়ে গেছে, অবশ হয়ে গেছে বাম সাইডটা পুরা, মানে এমন স্বাস্থ্যবান ছিল, লম্বায় ছিল 6 ফুট 2 ইঞ্চি
লম্বায়,
দেখতে চেহারা খুব সুন্দর ছিল, মানে আমাদের এলাকায় এত সুন্দর দেখি না আমি। আমার প্রত্যেকটা স্ত্রী আছে তার স্বামী সুন্দর, কিন্তু আমার স্বামী শুধু আমার কাছে সুন্দর না, এলাকাবাসী যারা যারা সবাই ছিল খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল, ও খারাপ ছিল না, ভালো ছিল। কিন্তু লাস্টে যে একটা বছর আমার সাথে এগুলো বিহেভগুলো করছে, হয়তো মারা যাবো, আমার আমার কাছ থেকে মহব্বত ছুটানোর জন্য হয়তো বা করছে, খুব ভালোবাসত আমায়। তারপর আমি দুপুরবেলা শুয়ে রয়েছি, ওর আব্বা শুয়ে রয়েছে, তো আমি ফাঁকি কি করছি, কি খাইব, কাঁঠাল বিশি ভর্তা বানাইবা সাদা কইরা, মরিচ দিবা না ঠিক আছে, আর ই মাছ ইলিশ মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করবা, হ্যাঁ তো খাওয়া নিষেধ সবই, হ্যাঁ খাইতে মনে চায়, আমি হালিম খাবো ঠিক আছে, হালিম খাই, আমি নুডলস খাবো, এগুলো যেগুলো ডাক্তারি নিষেধ খাওয়া হ্যাঁ ওগুলোই খাইতে চায়। তার ভাই বলছে যে না যা খাইতে চায়, এরা তো বুঝতো যে মারা যাবো, যা খাইতে চায় খাওয়াই দিই, আচ্ছা ঠিক আছে খাইও। হালিম কীভাবে খাই, হালিম তো ঝালকা, আমার জন্য সাদা আনবা, সাদা করে হালিম আচ্ছা। আমি বসে রয়েছি, উনি শুয়ে রয়েছে, তখন বাজে 3টা, শুয়ে রয়েছে, শোয়ার পর আমার মামি শাশুড়ি আসছে, বউ ঘুমাইতেছে, আমাকে কি হওয়া ঘুমাইতেছে, মানে তুমি খাওয়া দাওয়া করছো, আমি না গোসল করে নামাজটা বসে এখন পর্যন্ত খাই নাই, যদি ঘুম থেকে উঠতে যায় তুমি কি বোকা, তুমি ও ঘুমে থাকতে থাকতে তুমি খাওয়া দাওয়া করে আলো, উঠলে তো ওরে তুমি খাওয়াইও, কারণ ডাক্তার বলে দিছিল যে ওই যদি ঘুমাই থাকে ওষুধের সময় লস হয়ে যাও, কিন্তু ডাকবেন না।
আচ্ছা আচ্ছা
ঠিক আছে, এই জন্য আমি ডাকিনি। তারপর আমি ভাত খাইতে 2 লোকমা খাইছি, এর মধ্যে দেখে আমার দিকে তাকাই দিচ্ছে, তো তাকাইছে, আমি হাত ধুই দিয়া কয় না না তুমি ভাত খাও, তুমি আমি তোমার আগে খাওয়াই লই, কয় না তুমি আগে খাও, তুমি খাইয়ে আগে শক্তি করো। আমার তো খুব স্বাস্থ্যবান লোক ছিল, তো 3-4 জন লাগতো তারে তুলতেই, আমি আমার ছেলে আমার মা আমার ভাই আমার বোন 5 মানুষ আরে তুলতে পারতাম না, খুব স্বাস্থ্যবান লোক ছিল। আচ্ছা যাই হোক, পরে ওই বসে আমি আসছি ভাত খাইলাম, এই আসছি আসার পরে দেখি বাথরুম করছে, তো প্যাম্পাস পরাই রাখছি, প্যাম্পাস থেকে পরিষ্কার করতাম ভাইয়া, যখন আমি পরিষ্কার টিস্যু দিয়ে পরিষ্কার করতাম এমন মোটা মানুষ ছিল আর পায়খানাটা খুব মানে কাঁঠালের যে আঠাটা ছিল, কাঁঠালের আঠাটা কেমন এমন ছিল ভাই। আমি যখন মানে পরিষ্কার আমার নখের মধ্যে বাথরুম ঢুকে যেত, আমার একটু খারাপ লাগতো না, আমার পিছি বাথরুমটা মু গন্ধ করে, গন্ধ লাগতেছে আম্মু, আম্মু বাথরুম করছে গন্ধ লাগতেছে, আমাকে তুমি সরে যাও, কিন্তু আমার কাছে লাগতো না ভাইয়া, আমি বাথরুম পরিষ্কার করতাম। তারপরে লুঙ্গি পরাইলাম, লুঙ্গিটা বদল করে নিয়ে হুল পাতা দিয়ে ধুইলাম, ধুইয়া আইসা কি করলাম, মুখ দাল খাইতে চাইছি আর বাইলা মাছ কালা বেগুন দিয়ে রান্না করি, ওই বাইলা মাছ দিছি আর কবুতরের জুস রান্না করছিলাম। মানে অন্য অন্য দিন যে অল্প কয়টা ভাত মানে যাও ভাত করা চামচ যাত খায়, মানে ভাতের সাবাগুলো যেগুলো থাকতো ওনার এই জিব্বার মুদাইকে থাকতো, সব খাওয়ার কোনো শক্তি ছিল না। পরে আমার বলতেছে যে দ্বিতীয়বার যখন হাসপাতাল থেকে প্রথমবার যখন আনলাম তখন বলছে যে সুমাইয়া একটা কথা বলবো কি, আমি কিন্তু এবার যদি পয়া যায় আর কিন্তু বাস মনে এরা তুমি একদম শিওর মনে রাখবা বুঝকে। সিঙ্গাপুরে আব্বা একবার আমার এর সিঙ্গাপুরও ছিল, উনি সিঙ্গাপুরও গেছিল, ওই যে পরের দুই বছর আমি সিঙ্গাপুরে এরকম হয়েছে একবার, এই যে স্টক করলাম একবার দুইবার যদি আরেকবার হয় আমি বাঁচতাম না, এভাবে বলছে। মানে উজু করে আসতাম গামছা দিয়ে পা পুষতেছে আর কইতেছে আমার কে হ কইছে যার হায়াত যতদিন আছে এতদিনই বাঁচবো, মানে আর আমি সান্ত্বনা দিতাম। তারপরে কি করছে উনি, হে ওই শুয়ে রয়েছে না খাওয়াইলাম, অন্য অন্য দিনের চাষকে একটু ভাত বেশি দিলাম, সবগুলো ভাত খাইলো, খাওয়ানোর পরে ওষুধ খাইলো, আমি শোয়াই দো, শোয়াই দিলাম আমার বোন, আমি শোয়ানের মধ্যে করে আমার উঠা বসা মানে এই একটা বাস থেকে সাতটা পর্যন্ত সে শুধু উঠা এবং নামা, উঠা নামার মধ্যে স্ট্যান্ড ফ্যানটা ছাড়ে, টেবিল ফ্যানটা ছাড়ে, মানে এমন ঘামাইতেছে, খুব কান্নাকাটি লেগে গেছে ঘরের মধ্যে। তো এর মধ্যে উনি কি করছে, উনি তো মানে মাদ্রাসা টাইপে লেখাপড়া করছে, ইয়াসিন সুরা, সুরা আর রহমান, সুরা ওকেয়া, তারপরে কলিমা তাইয়বা, কলিমা শাহাদত নিজেরটা নিজে পড়তেছে, মানে একাই নিজেরটা নিজে এই যে তিন ঘন্টায় সে শুধু আল্লাহর পবিত্র কালামগুলো পড়তেছে। হুজুরে নিয়ে আসলাম, হুজুরকে আমি কি পড়াবো, এই তো পড়তেছে। তারপরে কি হইলো, পানি ডালতেছে, মাথার মধ্যে পানি ডালো, তো আমার ঠোকাম্মা যে কি করে তো জানতো, সবাই জানতো যে মারা যাবো, শুধু আমি জানতাম না। আয় কি করছে আমার হাজবেন্ডের হাতটা ধরে কয় জামাই আমার মাফ করে দিয়ে এই কথা বলো না, আমি কি করছি আমার মার একেবারে ধাক্কা দেখালাই বাইরে আমার ঘর থেকে, এর যে কথা বলে স্টোকে রুগে তো ভাবতেও পারে যে আমি মারা যাবো, আমার কাছে মাফ চায়। বলতেছে যে আম্মা ওর কথা আপনি কিছু মনে করেন না, এইভাবে বলতেছে আম্মা আপনি আজকে থাকবেন, আপনি এখানে থাকবেন, তুই মায়ের সাথে থাকবেন, তুই মায়া একা একা থাকে রাতে, আপনি আজকে থাকবেন, অন্য নদী থাকেন না থাকেন কিন্তু আজকে থাকেন, হ্যাঁ বাবা থাকুন। পানি টান ঢালার পরে দেখো আমার শোয়া দেবো, ওনার বোন আসলো, ছোট একটা বোন নবগঞ্জ দিয়ে এসে উনি আসলো, ওনার হাজবেন্ড আসলো, বোনের হাতে লুরুস খাইলো, পানি খাইলো, নিজের হাত দিয়ে বোতল দিয়ে পানি খাইলো। খাওয়ার পরে বোনের কইতেছে মিনু আমার শোয়াই দে, শোয়াই দিছে পরে আমি আবার ওই যে হাটের রোগী আবার আলাদা দুধ দেয় ডাক্তারে, আমরা যে সাধারণত যে সাধারণ রোগী মানুষেরা যে দুধগুলো খাই ওগুলো না, হাটের রোগী দুধই আলাদা। তো বলতেছে ভাবি একটু দুধ দেন, এর মধ্যে আমার বলতেছে আমার হাসপাতাল নিয়ে যাও, আমি সব কাগজপত্র ফাইল টাইল মানে একা একা সব কিছু যা পূর্বে যে চিকিৎসা হয়েছে সব কিছু আমি নিছি, সিটি স্ক্যান করাইছি সব কিছু নিছি। এর মধ্যে ডাক্তার আছে, ডাক্তার বলতেছে ডাক্তারের সালাম দিল দিয়ে বলতেছে হাসপাতাল যাবেন আপনি, কহ ভাই আমার হাসপাতাল, আমার জ্যাঠো তো ভাই ডাক্তার, আমার হাসপাতাল নিয়ে যান, হাসপাতালে সিএনজি নিয়ে আসতে নিয়ে যাব। আমি আমার ব্যবহারে ফোন নিলাম যে ভাইটায় ওনার জন্য টাকা পয়সা খরচ করছে, ভাইটার খুব করছে, ব্যবহারে ফোন দিলাম, ব্যবহার বলল খালি আমার বলতেছে যে আমার ভাই শওকতের খবর দাও, শওকত হাজি হ্যাঁ এর খবর দাও, আমাকে এত বাদাম তুলি আছে বাবুবাজার, উনি ব্যবসা করে উনি আসে নাই তো আসছে ভাই, আমার এতটুকু খেয়াল ছিল না যে ভাইয়ের সাথে আমি ফোনটা, এর ভাইয়ের সাথে যে আমি কথা বললাম, এর ভাইও বললো না যে ভাইয়ের কানে আমার ফোনটা দেন, আমারও মনে ছিল না যে ভাইয়ের সাথে আমি কথা বলাই, মানে খুব ইচ্ছা ছিল ভাইয়ের হয়তো বা কিছু বলতো। বলার পরে তারপরে ফোনটা ওনার সাথে কথা বলবো, ভাবি তাড়াতাড়ি পাঠাই দেন হাসপাতাল, পাঠানোর পর কথা করে আমার দেখি আমি দুধ বানাইতেছে আমার দিকে তাকাই দিচ্ছে, সামনে এসে হাত দুইটা ধরছি চেপটা ধরে না, আমি বলতেছি আমার তুমি কিছু বলবা, কয় কি কয় না আমি কিছু বলতাম না, তুমি ভালো থাইকো, এসে আমি কই কি তুমি কি তোমার ভালো লাগে না, কয় না গো আমার একটুও ভালো লাগতেছে না, আমার মাই কইতেছে আপনি কিছু দেখেন, কয় না আমি কিচ্ছু দেখি না, আমি সবাই আপনাকেও দেখতেছি, আমি কান্নাকাটি করতেছি, আমার বড় যা বড় যা যে ছিল উনি আমার টাইম না বড় তুমি কান্নাকাটি করতেছো কেন, চিন্তা শুধু আল্লাহ বললো, আল্লাহ বলার ফলে উনি মারা গেল, ওনার মৃত্যু দেখুন আমি ভাইয়া বলতে পারি না, আল্লাহ যে পৃথিবী থেকে স্ত্রীর একটা কোনোদিন স্বামী জানে না আল্লাহ, আমার অনেক ভালোবাসত অনেক
অনেক প্রেমের গল্প শুনেছি এই হ্যালো ইট 920 করতে গিয়ে, অনেক অনেক গল্পের মুখোমুখি হয়েছি, আজকে যে গল্পটা শুনলাম সেটা টোটাল স্পিচলেস। একটা মানুষ আপনি চিন্তা করেন ভালোবাসা বোঝে না, প্রেম কি বুঝে না, তার আগে একটা মানুষকে শুধু ভালো লাগা, তার চাইতে এত এত বড় বয়সে বড় একটা মানুষকে বিয়ে করা, 14 বছরের দূরত্ব, 14 বছর দেশের বাইরে থাকলো, মাত্র কয়েকদিনের জন্য তাকে কাছে পাওয়া, হাতে গুনে কয়েকটা দিন, এবং সেই মানুষটাকে যখন সে পেল তখন আসলে সংসারে বছর খানেকের জন্য, একটা বছরের জন্য, এবং সে একটা বছরের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে অসুস্থই থাকলো, এবং সে অসুস্থ কত ভয়াবহ রকমের অসুস্থ, নিজে হাতে বাথরুম পরিষ্কার করা, এবং সেই মানুষটার চোখের সামনে মরে যাওয়া, তার জন্য আজকের হেলো 8920 তে আশা জীবনের গল্প নিয়ে। কত সালে মারা গেল?
2010 সালে,
আজ থেকে 6 বছর আগে। বাবার মৃত্যু, বাবার সবচেয়ে আদরের সন্তান, যে স্বপ্ন দেখেছিল একসময় ডাক্তার হবে, ডাক্তার হওয়া হলো না, এবং তারপরে স্বামীর ঘরে চলে যাওয়া, যে স্বামীকে পৃথিবীর সবচাইতে প্রিয় মানুষের জায়গায় স্থান দিয়েছিল, তার 6 বছর আগে চলে যাওয়া, এবং সেই মানুষটা এখন কেমন আছে সেই গল্পে আমরা ফিরব ছোট্ট একটা বিরতির পর, ঠিক রাত 12টায়, 5 মিনিটের বিরতি।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
বেশি দেরি হওয়ার আগে আপনার কানকে বাঁচান, শুনুন এবিসি রেডিও 89.2 FM।
ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
সময় রাত 12টা, প্রিয় শ্রোতা, কথা মতো আবারও ফিরে এসেছি, আপনারা শুনছেন আর জি কিভিয়াকে, শুনছেন এবিসি রেডিও এবং শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও 89.2 তে। সুমাইয়ার জীবনের গল্প আজকে এখানে প্রচারিত হচ্ছে এবং অনুষ্ঠানের শেষ 20 মিনিট শোনার সবাইকে আজকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানের শুরু থেকেই। যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান আসতে পারেন আমার ফেসবুক পেজে www.facebook.com/kebria.rj। আরো একবার বলি www.facebook.com/kebria.rj, পেজটি আছে আর জে কিবরিয়া নামে। ওকে, যেখানটা আমরা ছিলাম সুমাইয়া, বলুন তারপর।
তারপর উনি ইন্তেকাল করলো, তারপরে তারপরের দিন সারা রাত ছিল বাড়িতে, মারা যাবার 5 মিনিটের মধ্যে উনারে ঘর থেকে বের করে ফেললো, আর সাথে সাথে অনেক বৃষ্টি হলো অনেক। তারপরের দিন সকাল 9:30 বাজে উনার জানাজা হইলো, যখন মারা গেছে এর যখন বেঁচেছিল উনার আপন বড় বোনের জামাই, মানে ভাগ্নিস জামাইয়ের সাথে ব্যবসা করতো, ওই যে এক্সপোর্ট ইম্পোর্টের গার্মেন্টস এর যে এক্সেল গেঞ্জিগুলো ছিল ওগুলো বাহিরে পাঠাইতো, সে তখন দুবাই চলে গেল। আমার হাজবেন্ডের যে কিছু পুঁজি ছিল প্রায় 10.5 লক্ষ টাকার মতন, এই টাকাগুলো সব নিয়ে গেছে, গেছে যে ব্যবসা করবো আর আপনাদের বাহিরে নিয়ে আসবো, সে চিন্তাই বা স্টক করছে। এর মধ্যে উনি থাকাকালীন ওনার বোনের জামাইয়ের নামে মানে মামলা করছে, ওই ভাগ্নি জামাইয়ের নামে, ভাগ্নির নামে। বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আপন বড় বোন ভাই মারা গেছে, আসতে নেই, দেখতে আসে নেই, আর আমার হাজবেন্ড আমার হাসপাতাল থাকতে বলছে যে আমি যদি মারা যাই তুমি কিন্তু মামলাটা ছাড়বা না, ধরে রাখবা। কোর্টে পাঠাইলাম, ওইখানে মানে জানাইলো যে উনি মারা গেছে। 16 দিনের মাথায় তারিখ পড়ছে, তখন এসে 3 রোজা, 16 দিনের আমি গেছি কোর্টে, আমি তো বাদী, কাঠগড়াইতে আমাকে দাঁড়াতে হবে, আমি আবার 3টা বাচ্চা নিয়ে কাঠগড়ায় দাঁড়াই। রেজিস্টার আমাকে জিজ্ঞেস করে আপনার নামটা যেন কি, এবার বলছে। তখন আমি ম্যাজিস্ট্রেটকে বলছিলাম যে স্যার আমার নামটা তো আপনার ফাইলেই আছে, মানে এর একটা চরম ব্যাধুবি হয়ে গেছে। তখন আমার মাথা ঠিক ছিল না যে তার ফাইলে আমার হিসাব, তার ফাইলে নামটা আছে, সেখানে আমাকে নাম জিজ্ঞেস, আর আমার উকিল তো নাম বলতেই আছে। একথা বলবো ম্যাজিস্ট্রেট একটু মুচকি হাসি দিল। তো শেষ আবার তারিখ দিল, আসলাম, আসতেছি, আসার পরে ম্যাজিস্ট্রেটের যে পেশকার থাকে না, ম্যাজিস্ট্রেটের সাথে দাঁড়ায় যে মামলার সংক্রান্ত বিষয়গুলো জানায়, ম্যাজিস্ট্রেট তো কিছু বলে না, ওই পেশকার আমার পিছনে আমার ডাক্তারছে, এ আপু, এ আপু, আপু। তখন আমাকে প্রশ্ন করলো লোকটা, আপনার জীবন সম্পর্কে আপনি কি ভাবতেছেন?
জীবন সম্পর্কে কি ভাবছেন?
কি ভাবতেছেন?
আচ্ছা,
আমি কি ভাববো জীবন সম্পর্কে? আমি কি ভাবতে পারি? ভাবার মালিক তো আল্লাহ। আপনি এত ইয়াং, আপনি ছেলে দিয়ে থাকবেন, হ্যাঁ থাকেন, ঠিক আছে। মানে সে আমাকে এমন কিছু ইঙ্গিত দিতে চাইলো
যে আপনি পরবর্তীতে বিয়ে করবেন কিনা, আবার বিয়ে হবে না কিনা। রাইট, ওকে,
বিয়ে করবেন কিনা সে আমার হয়তো কিছু বলতে চাইছে, আমি তাকে প্লেস দিলাম না।
ওকে ওকে,
ঠিক আছে। আমাকে ভাই, আমার সময় নাই, দেখটা ভাই জায়গা থেকে আমার চিন্তা লাগছে, বাসায় যাবো, আমার বাচ্চারা কান্দো।
আচ্ছা,
কই আইসা বুঝছি। ঠিক রাত 10টা বাজে আমার ফোন, একটা ফোন আসলো, আর ওই যে কোটে যে ফাইল আছে ফাইলের মধ্যে তো আমার ফোন নাম্বার দেওয়াই আছে।
জি,
আমার ওই মন মানুষই কথা নাই, আপনি ফোন রেখে দেন। বললাম, মানে এই কথাটা বলে আমি ফোন কেটে দিছি, কেটে দিছি। পরে আমার মা জিজ্ঞেস করে, কে আমাকে, কে যেন ফোন দিছে, কেমন আছে, এইগুলো জিজ্ঞেস করতেছে। পরে আবার ফোন দিছে, পরে আবার ফোন দিচ্ছে। পরে আমি কি আপনার বললাম যে আমি এখন কথা বলতে পারবো না, আমি সারাদিন রোজা রাখছি, আমি এখন কোনো কথাবার্তা কিছু বলতে পারতাম না। আবার দিচ্ছে ফোন, বাকি পরিচয়টাকে খুব জানা দরকার। আমি হ্যাঁ অবশ্যই, অপরিচিত লোকের সাথে আমি কেন কথা বলবো, আমি আরেকজনের স্ত্রী। পরে বলতেছে, তখন সে আমাকে পরিচয় দেয় আমি কিনা হক। তারপরে বলছে, তো তখন বলছি, স্যার আপনি আমাকে ফোন দিচ্ছেন, হ্যাঁ আপনার সাথে আমার কথা আছে, কি কথা বলেন স্যার? আমি ঘুরাই ফিরে নাড়াচাড়া কিছু বলতে পারি না, তোমার আমার খুব ভালো লাগছে। আমার ওয়াইফ মারা গেছে 1 মাস 20 দিন লিভার ক্যান্সারে, আমেরিকাতে মারা গেছে। আমার সংসারে একটা ছেলে একটা মেয়ে আছে, তোমার 3টা ছেলে আমি দেখছি, আমার ছেলে মেয়ে 2টা তুমি নিবা, তোমার ছেলে মেয়ে 3টা আমারে দিবা, আমি তোমার বিয়ে করবো। আমাকে স্যার এখন তো আমি কিছু এই বিষয়ে আমি কোনো কথা বলতে পারবো না, 40 দিন পর আপনাকে জানাবো। তারপর বলতেছে, কয়ে ঠিক আছে 40 দিন পর। এর মধ্যে ভাই 40 দিনের মধ্যে সে আমার সাথে প্রতিদিন 3 থেকে 3.5 ঘন্টা রাতে কথা বলত। আমি ভাই তার সাথে কথা বলতাম ভয়ে, যদি তার সাথে আমি উল্টা পাল্টা কোনো আচরণ করি তার হাতে আমার মামলাটা ব্যতিক্রম করে ফেলে, আমি তার সাথে সবসময় ভয়ে কথা বলতাম। বলার পর উনি আমাকে কি করছে, ওই 40 দিনের 3.5 ঘন্টা 4 ঘন্টা কথা, 40 দিনে একটা মানে দোয়া মাহফিলের আয়োজন করছি ওনার জন্য, ওনার নামে মাগফিরাত, রুহের মাগফিরাতের জন্য। সে আবার দিয়েছে রাতে ফুটতে, আজকে 40 দিন শেষ হয়েছে, এখন বলতেছে যে আপনি আমাকে রেজাল্ট দিবেন। আমি ভাই আপনার একটা এতদিন তো বলছি স্যার, আজকে বললাম ভাই, দেখেন আমার 3টা শিশু সন্তান, যদি মেয়ে হইতো আমি একটু বিবেচনা করতাম, ছেলে আমার এই 3টা সন্তান যে মানে সুসন্তান হবে আমি কোনো গ্যারান্টি দিতে পারি না, আমি ভাই বিয়ে টিয়ে করতে পারতাম।
আপনি স্ট্রেটলি জানা দিলেন?
হ্যাঁ, এই কথা বলার পরে সে আমাকে মনে করেন অনবরত মনে করেন প্রতিদিন এই ফোন দিত, মানে ওনার অফিস টাইম শেষ করে আমার ফোন দিত, আমি ভয়েই কথা বলতাম, তারপরও ভয়ে বলতাম। বলার পর সে আমার সাথে 3.5 মাস কথা বলছে, বলতে বলতে যখন যেদিন লাস্ট রাত সেদিন 4.5 ঘন্টা শুধু আমি কথা বলছি, এই 3.5 মাস সে আমার সাথে সে কথা বলে গেছে, আমি মানে 2-1টা কথা বলছি, আর সেদিন আমি তারে কথা ফিনিশিং দিছি,
মানে
কথা তারে বলতে দেয়নি। আমি, আপনি অনেক কথা বলছেন, এবার আপনি শুনবেন আমি বলবো। অনেক কথা বলার পরে তাকে আমি বলছি যে অনেক অনেক কিছু বলছি ভাইয়া তার ফিরানোর জন্য। তারপর বলছি লাস্ট, উনি বলছে যে জীবনে যদি কখনো প্রয়োজন হয় আমার নাম্বার একটা নক করবা, আমি তোমার পাশে দাঁড়াবো। তখন আমি বলছি জীবনে আপনার আপনার কাছে আমি নক করব কখনোই না, এই মুহূর্তে আপনার ফোন নাম্বারটা আমি ডিলেট করে ফেললাম, আসলে ভাই ডিলেট করি নাই,
মানে
কখনোই আপনাকে ফোন দিব না, আপনি আমাকে কখনো ফোন দিবেন না।
আচ্ছা,
গেল এই পর্যন্ত। আমার হাজবেন্ড যে চলার একটা সেফটি ছিল, ব্যবসাতে ওনার টাকা ছিল, হ্যাঁ 2 লাখ টাকা ছিল,
ওকে,
সেই 2 লাখ টাকা ওইখান থেকে আমার প্রতি মাসে 8 থেকে 9 হাজার টাকা মাসে দিত।
আচ্ছা,
আমি বড় ছেলেটা তখন ক্লাস 9-এ পড়ে যখন ওর বাবা মারা গেল, 15 কি 14 বছর হইব এখন, না একটু বেশি 15 বছর, এখন তো 22 চলে, তো ওর বাবা মারা গেছে 6 বছর শেষ হয়ে গেছে, না 7 বছর। তো ছেলেটার আমি ইন্টার পর্যন্ত মেট্রিক পাশ করলো, ইন্টার পাশও করলো, পড়াইলাম, কিন্তু ভাইয়া আর আরো 2টা ছেলে আছে, একটা ছেলে আমি প্রাইভেট মাদ্রাসায় পড়াইলাম, সেখানে বর্তমানে ও হাফেজ,
ভেরি গুড, খুবই ভালো।
আর ছোট ছেলেটার ও মাদ্রাসা সাথে দিছি, ওই ছেলেটাও লেখাপড়া মানে কোরআন নাজারে আছে এখন, কোরআন পড়তেছে। এর মধ্যে টাকা পয়সা আমার হাজবেন্ডের যেখানে টাকা ছিল সেখানে টাকা ভাই এরকম ভাবে আসতো, 1 মাস যদি টাকাটা থাকতো 3 মাসই বন্ধ থাকতো, আর বাকি 3 মাসটা তো আমাকে কভার করতে হতো ঋণ করে, সেই ঋণ গুলিকে আমার পরে আবার শুট করতে হইতো। আর এই কথাটা বলে রাখি, আমার ঘরে বর্তমানে আজকে 21 বছর দুইটা এনজিও সমিতি আছে, ওর আব্বা থাকতে এগুলো তো ভাই দেখা যায় যে 3 মাস যদি টাকাটা বন্ধ হয়ে যেত ওই সমিতির থেকে কিছু, আমি যে আবার ওই সমিতির সভাপতি ছিলাম আসি, তো সমিতি থেকে কি করতো ওই ঋণ টিন তুললে ওই যে ঋণটা থাকতো ওইটা দিতাম। এরকম করতে করতে যখন ওইখান থেকে ব্যবসা থেকে টাকাটা দিত ভাইয়া, টাকাটা 1,000 করে, 2,00,000 টাকা 1,000 করে দেওয়া শুরু করলো। আজকে 1,000 টাকা দিলে 3 দিন পরে আবার 1,000 টাকা দিত। তো 3 দিন পরে যদি ভাই আমার ঘরে আমরা ফ্যামিলি মেম্বার 4 জন, এর মধ্যে ছেলে 1,50,000 পড়া, খাওয়া খরচ, মাদ্রাসার খরচ দিতে হইতো, তো সবকিছু মিলায় ভাইয়া দেখা যাক যে ঋণটা করতাম ওই ঋণটা পরবর্তীতে টানতে সমস্যা হয়ে যেত। তো যাই হোক এরকম করতে করতে গেল কয়েক বছর, দেখ ঋণ মুক্ত হইলাম, ঋণ যেটা চললাম ওইটা শেষ করে ফেললাম। ওরা এই 5 বছরের মধ্যে, ঠিক 5 বছর পর, 5 বছর না 5 বছর 6 5 বছর শেষ, গত ফেব্রুয়ারি মাসের 9 তারিখে আমার মনে আছে একদম তারিখ, আমার সারা জীবন মনে থাকবে, ফেব্রুয়ারি মাসের 9 তারিখে আমার ফোনে রাত 1টা বাজে একটা ফোন আসছে, তখন আমি তাঙ্গার যত্নমাস করতেছিলাম। ওই সময় যখন ফোন আসলো তো ফোন তো সাইলেন্ট, পরে দেখলাম কে জন্য, পরে আমি ডেট দিলাম ভাইয়া মিথ্যা কথা বলতাম না, হয়তো ভাববেন আপনার খারাপ
কিভাবে
যেন ওরা বাদী পক্ষ উকিলের টাকা পয়সা দিয়ে, আমার উকিলের টাকা পয়সা দিয়া আমি তো টাকা পয়সা দিতে পারিনি, দিয়া কি করলো স্যার ভাইয়া খারিজ করে দিয়েছে মামলাটা,
মামলা খারিজ করে ফেলেছে। আচ্ছা ওকে, তারপর হ্যাঁ ব্যাগ দিলাম,
তারপর ফোন আসলো, ফোন আসার পর আমি ব্যাগ দিছি, ব্যাগ দিবার ধরে নেই, আমি ঘুমাই দিছি, সকালে ফজরে নামাজ পড়ে ঘুমাইছি, উনি আমাকে 8:10 ফোন দিছে, ফোন দিয়ে বলতে আপনি কি সুমি ভাবি, আচ্ছা আমি ঘুম এরিয়ার মধ্যে যেমন হুম কে মানে খুব গভীর ঘুম, তখন বলতেছে যে কি আমি আমি তানভীর আহমেদ সুমন, আমি কালকে গতকাল রাতে এয়ারপোর্টে অ্যাটেন্ড করে আমি ভাবি আপনাকে ফোন দিছি, আপনাকে ফোন দিছি, আপনি ফোন রিসিভ করেন নাই, তো ভাইয়ে কিছু মালামাল দিছে নিয়ে দেন, সে বন্ধ ঘুমে চান্দানে রেখে দিছি, পরে আমি বলতেছি ভাই আপনি কারে দিছেন রং নাম্বার, রেখে দিছে। 10টা বাজে উনি কি করছে আমাকে, আমি আর দেবরের ঘরে গেছি, হ্যাঁ বাইরে দেব টাকা পয়সার বিষয়ে কথা বলতেছে, ওখানে গেছি পরে ওইখানে আমার একটা ফোন দিছে উনি এই নাম্বার থেকে, ফোন দেওয়ার পরে উনি কি করছে আমাকে বলতেছে আপনি কে, আমাকে রাতেও ফোন দিছেন, সকালবেলাও ফোন দিলেন, এখনো ফোন দিলেন, আমি আপনাকে না বললাম যে এটা রং নাম্বার, আপনি কেন ফোন দিছেন, বলতেছে জাপু আসলে আমি আপনার ঘুমটা নষ্ট করছি, রাতের ঘুমও নষ্ট, সকালবেলাও নামাজ পড়ে আপনি ঘুমাইছেন নষ্ট করছি, এর জন্য সরি, আমি কেটে আচ্ছা ঠিক আছে সরি পর্যন্তই থাকেন, আমি এখন আর কথা বলবো না, আমি আরেক ঘরে আছি, আর আপনার যদি কথা বলার কিছু থাকে আমি যখন ঘরে যাবো তখন ফোন দিয়ে মনে চাইলে, আর যদি মনে করেন যে বিশেষ প্রয়োজন নাই তাহলে দিয়েন না ভাই, বলে আমি ওর ঘরে ভাই ঠিক 10 মিনিট পরে সে আমাকে আবার ফোন দিছে, ফোন দেওয়ার পরে ফোন দিতে আসে দিতে আসে, আর এর মধ্যে ভাইয়া কি হয়েছে ওই যে আমার মার ঘটনাটা বলি, আমার বয়স বর্তমানে 38 বছর, এই 37 বছরের মধ্যে আমি জানতে পারি নাই যে আমার আমি তাদের পালিত সন্তান, কারণ আমার আব্বা প্রতাপশালী ছিল, সবাই মানে এক নামে ভয় করতো না, মানে ওনার নাম শুনলে বাঘে মশে এক লোকে পানি খেত, এত মানে ভয়ে কেউ বলে নাই, এটার বলার আবার কারণ মাঝখানে কি হয়েছে আমার রোজার মধ্যে আমার ভাই খাওয়া দাওয়া করতে পারি শুধু পানি খেয়ে 1 মাস আমি রয়েছি, ফিরে খাওয়া দাওয়া করতে পারি জন্ডিস হয়েছে নি না, জন্ডিসের মাথা ধোয়াইলাম হাত ধোয়াইলাম কিচ্ছু হইলো না, তো এর মধ্যে কবিরাজ বাড়িতে গেছি, ওইখানে গেছি পরে বলতেছে আপনারা শুকনা বান মারছে, আমার ভাই আমার ওজন ছিল 78 কেজি গত 1.5 বছর আগে, বর্তমানে আমার ওজন 52 কেজি, আমার বান মাসে তারপর চিকিৎসা উৎসা করাইলাম, চিকিৎসা উৎসা করাইলাম পরে রাত্রে 12টা বাজে একটু বলে মানে কথাগুলো বলতে আমার খেয়াল নেই, 12টা বাজে উনি কি করছে ওই কবিরাজ আমার ওই 3 রাস্তার মোড়ে গোসল করতে দিছে, মানে মাঠে হাড়ি পাতিল ভাঙতে দিছে, আমি একা গেছি ঘর থেকে, আমার ছেলেরা আমার সাথে যেতে চাইছে, আমি না তোমাদের আসার দরকার নেই, আমি গেছি, যাওয়ার পরে ভাইয়া ওইখানে আমি নদীর মধ্যে রাত 1:45 ওই 3 রাস্তার মোড়ে গোসল করে যে ধুতি ছিল ওইটা আবার ইট বাইন্ডা নদীর মাঝখানে যাইয়া ফালাইছি, গোসল করে আসলাম পরে এই 8 দিন পর্যন্ত আমার মায় আমার একটা দিন দেখতে আসেনি, আমার মায় ঘরে আমার বোনের নিয়ে রাতে 12টা বাজে বাসায় চলে গেল, 8 দিন পরে কি করছে আমার জন্য পুঁই শাক নিয়ে গেছে গাছে, বাড়িতে গাছ লাগাইছে, শাকগুলো রাখ আর চিংড়ি মাছ নিয়ে গেছে, চিংড়ি মাছটা খাই, আমি বলি না তোমার বাড়ির কিছু খাইতাম না, আমি কেয়া কি হয়েছে আমি কই আমার এত বড় একটা আমি ই হইলো, তো তুমি এই একদিনের মধ্যে একদিন আমার তুমি দেখতে আসলা না, আবার আমি একা গোসল করতে গেলাম, তুমি তো আমার মা কেউ না গেল তুমি বলতে পারতা, তুমি তো বয়স তোমার আমি তো এমনি না করতাম, আসলে মা এখন না মনে হয় কি আমি তোমার পেটে হই নাই, আমারও মুখ দিয়ে আইসা বসে মানুষ আমার সন্তানেরা বলে না যে আর আদর করে আমার আদর করে না বলে, আমি তো হিসাবে তো সন্তান হিসাবে অধিকার খাটায় কথাটা বলছি, আমি তোমার পেটে নয় সত্যি কথাটা বলছি, আসলে তুই আমার পেটে হোস নাই, এই প্রথম বলল তুই আমি তার পেটে, তাহলে আমার বাবা মা কে, আমি ভাবছি কি জোকস করতেছে, পরে বলতেছে তুই বিশ্বাস করস না একদম সত্যি কথা, আমি তুই আমার পেটে হোস নাই, তোর আব্বা আমার ঘরে সন্তান হইয়া মারা যায় তখন তোরে পালক নিয়ে আসছে, তাহলে আমার বাবা মা কে, এই কথা ভাই বলছে অনেক কান্নাকাটি হয়েছে মারা যায় কি করছে, আমি গলার মধ্যে টিপ লাগে, তাহলে বলো আমার বাবা মা কে, জানি না কয় না, গেছে গামায় যাওয়ার পর আমার ফুপিরে খবর দিছি, আমার ফুপি আসছে, আসার পর আমার ফুপিকে জানলাম যেদিন আমার মার গর্ভে, মানে আমার পালিত আব্বা ছিল আমার মার চাচাতো ভাই বোন, আর আমার আব্বার জন্মদাতা যে পিতা ছিল উনারে কি করছে আমার আব্বা পালিত আব্বা কাস্টমে চাকরি দিছে, কাস্টমে যে রেলওয়েতে চাকরি দিছে, চাকরি দেওয়ার পর সেই সুবাদে আমার আব্বারও সন্তান হইয়া মারা যায়, আমার ইমার ঘরে সন্তান হইয়া বাঁচে না, পাঁচটা মারা গেছে, মানে আজকা হয় দুদিন পরই মারা যায়, সেই সুবাদে আমি আমার মার ঘর থেকে ভাইয়ের সংসারে আলো জ্বালানোর জন্য নিজের সন্তানেরে আরেকজনের হাতে কি করছে এটা বিক্রি করে না টাকা পয়সা নেয় না, হ্যাঁ স্বামীর টাকা নিছে আমার মা, স্বামীর চাকরি পাইছে না ওই হিসাবে তো বিক্রি করলো নিজের সন্তান, ভাইয়া আমার মার প্রতি আমার গর্ব দাঁড়িয়ে নিয়ে আমি তো তারে দেখি নাই,
মারা গেছে সে, মানে আপনি জানার পর আগেই মারা গেছে, হ্যাঁ
মারা গেছে আমার আব্বার দুই বছর পরে মারা গেছে,
আচ্ছা আচ্ছা,
এতদিন পরে আমার মা,
মানে আপনার আপনার মাকে আপনি সম্পর্কে কি জানতেন,
এটা আমার মাই জানতাম
না
কিন্তু এখন মামি,
না আপনার তো সেটা ঠিক আছে কিন্তু আসল মাকে জানতেন হচ্ছে ফুপু,
আচ্ছা, তো সবাই বলতো কি যে আমার মার চেহারা আমার চেহারা নাকি সিম,
না আপন ফুপু ছিল
একদম আব্বার চাচাতো বোন রক্তের,
ও আচ্ছা চাচাতো
চাচাতো বোন রক্ত, ভাইয়ের সংসারে আলো জ্বালানোর
জন্য মধ্য বিষয় হচ্ছে এগুলো এগুলো কেউ কোনোদিন ফ্ল্যাশও করে নাই, জানেও না,
সেটা না দেখেন আমার স্বামীও জানে আমারে বলে নাই,
আপনার স্বামীও জানতে
জানতো, এটা আমি আমার নোনা সেটা জিজ্ঞেস করছি আমার মায়ের পক্ষে, হ্যাঁ আমরা তো জানি জানি না শুনি তো তোরে বিয়ে করাইছি,
কখনো বলে নাই,
বলে নাই, বলেন নাই কেন, কষ্ট পাবি তুই, কিসের কষ্ট মানুষের, তো আমি তো আর কুকুর বিড়ালের পেটের থেকে হইনি, আমি তো মানুষের পেটের থেকে হইছি, যদি আমি আজকে কুকুর বিড়ালের গর্ভে ধারণ করতাম তাইলে আমার লজ্জা ছিল কষ্ট লাগতো, জানলাম আমার কুকুর বিড়ালের পেটে দিই কিন্তু একটা মানুষের ঘরে তো আমি হয়েছি, বলছি আমার হাজবেন্ড তো আমার এই দিক দিয়ে ঠকাইছে, আর আমার মাটা যে মারা গেছে আমার ফুপু মারা গেছে সেদিন আমার হাজবেন্ড অসুস্থ ছিল আমি যেতে পারিনি, আমার হাজবেন্ড অসুস্থ আমি তার মারা গেছে, ভাইয়া আমি জানি না সেটা কি রক্তে রক্ত তো না, আমি তো আমার বাবার রক্ত না, আমি আমার মায়ের রক্তও না, হয়তো গর্ব ধারিনি মা, যেদিন আমার ফোন দিছে যে ফুপি মারা গেছে আমার চোখ দিয়ে না পানি পড়ছে, ভাই কেন শীতের দিন ছিল আমার মা আমার ঠকাইছে, আমার হাজবেন্ডে পরে যে ফোন দিছে যে ও কাঁদতেছে কেন, তখন বলছে যে মা মারা গেছে, তখন এই পাশে থেকে তো শোনা যায় ওই পাশে তার কি বলে শুনি না, তখন আমি জিজ্ঞেস করছি উনি জিজ্ঞেস করছে তাহলে আমি কি সুমাইয়ারে নিয়ে আসবো, না না দরকার নেই, আচ্ছা ঠিক আছে, তারপরে আমার মা মারা গেল তাদের সাথে আমার ভাই বোনদের সাথে যোগাযোগ নেই, কারণ আমি যদি তাদের সাথে এখন যাই কোনো সময় তাদের আমার পরিচয় হয় না, এখন যদি তারা ভাববে সব কিছু হারাইয়া অসহায় আমাদের কাছে আসবে, পরের কাছে যাবো আপন লোকের কাছে যাবো, তাদের কাছে তার মার যদি তাদের যদি আপন হইতাম রক্তের হইতাম নিজের সন্তানের ভাইয়ের সংসার আলো জ্বালাইতে নিজের সন্তানের বলি দিছে, ভাইয়া একটা আমার ঘরে সন্তান হয়েছে আমি জানি না, একটা মা যখন সন্তান জন্ম দেয় আল্লাহ তার পেটে তার সন্তান দেয় সে দুনিয়াতে আসার আগে একটা রিজিকের ব্যবস্থা করিয়া দেয়, আর ওই সন্তানটা একেবারে চোখ বুঝে ছয় মাস তার মায়ের বুকের দুধ খাইয়া বড় হয়, আমার মায় কোনোভাবে দিছে কোনোভাবে আমার মায় দিল, আমি তো তার তার ঘরে খাবার ছিল না ঠিক আছে কিচ্ছু ছিল না কিন্তু বুকের দুধটাও তো ছিল, আমার ভাগ্যে মানে এখন বুঝি যে আমার মায়ের বুকের দুধ আমার ভাগ্যে জুটে নাই পরের বাড়ির গরুর দুধ আমার ভাগ্যে জুটছে, কিন্তু ওই মায়ের আড়াই বছর আমি বুকের দুধ খাইছি, উনার মার সন্তান মারা গেছে সেদিন পাঁচ দিন, ও পাঁচ দিনের দিন নারী কেটে নিয়ে এসে পড়ছে, আমার ফুপি আমার বলছে,
আর একটি বিরতি নেবো প্রিয় শ্রোতা, মাত্র চার মিনিটের বিরতি, চার মিনিট পরে আমি আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 তে, এবং আরো একবার মনে করিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানের শেষ বিশ মিনিট আপনি অবশ্যই শুনবেন, সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে সবার জন্য একটা সারপ্রাইজ আছে, ফিরছি ঠিক চার মিনিট পর। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার, ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, চেষ্টা সাহস আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত, ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস
বানায় দুর্দান্ত মুহূর্ত। ABC Radio 89.2 FM. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
চার মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও 89.2। যারা এই অনুষ্ঠানে আসতে চান ফোন করবেন আমাদেরকে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবার বলছি 09613892892। ওকে, আমরা যেখানটায় ছিলাম ঠিক সেখান থেকে ফিরতে চাই। সুমাইয়া, হ্যাঁ বলুন। তারপরে
এই আর কি, আমার স্বামী এখানে আমার ঠকাইছে, আমার বলে নাই কিছু, এটার জন্য আমার স্বামীর আমি ক্ষমা করব না। তাহলে মায়ের কাছ থেকে সন্তানের হকটা বঞ্চিত করছে, সে জেনে শুনেও সে অসুস্থ ছিল। আমি তো, সে যে আমার মা, সে তো জানতো, সে তুই আমার তার শাশুড়ি কথা কেন শুনবে? তার স্ত্রী তো তার শাশুড়ি দেখা আনতে পারতো না ইচ্ছা করলে।
না কিন্তু একটা জিনিস আমি বুঝি না, গোপন রাখছে গোপন রাখছে কিন্তু সারাটা জীবনই রাখতে পারতো, কেন শেষ বয়সে এসে সেটা জানিয়ে দিল?
এখন ওই আমি কি করছি, সমিতির থেকে 2,40,000 টাকা তুলছি, তুললা চাউলের গদির মধ্যে দিছি। যে আমার ঘরে যেহেতু স্বামী 5-7টা নামে দিয়া, আমি কি করছি চাউলের গদির মধ্যে টাকাটা দিছি, যে ওইখান থেকে যে ইন্টারেস্টটা আসবে ওইটা দিয়া সমিতি তুলে দিব। ঠিক আছে ভাইয়া, সমিতিতে দিত হয়তো সপ্তাহে 3,500, 4,500 আমি টাকা দিতাম, 7,300। যখন টাকাটা তুললাম, কোনো নাম দা 5 সপ্তাহ, কোনো নাম 6 সপ্তাহ, কোনো নাম 2 সপ্তাহ, আইসা মানে আটকে গেল টাকাটা। ওই চাইলের গদির ওয়াইফ যে পেড়ায়, ওই দাদার স্ত্রী অসুস্থ, কিডনি প্রবলেম, মাদ্রাস নিয়ে গেছে, সে টাকা স্টপ করে রাখছে। সে আসছে, আসার পর এখন শুনলাম যে এখান থেকে গেছে ইগা নানগুজ, সেটা নানগুজ কালীবাজার চালের দোকান। এখন যে আমি 2,50,000 টাকা সমিতির থেকে নিলাম ভাইয়া, এখন তো আমি টানতে পারি না, এখন আমার বাড়ি ঘর আমি থাকতে পারি না ভাই। 2,50,000 টাকা এক সমিতি, আরেক সমিতি থেকে নিছি 28,000, আরেক সমিতি থেকে নিছি 25,000, এই টোটাল টাকাটা এইভাবে ভাইয়া দেখা যায় 2,50,000 দিছি, গড় 5,000 খাইছি। কিন্তু এ পর্যন্ত সন্তান দেন দিয়ে আমি আছি। আমি সবসময় চিন্তা করতাম আমার সন্তান তিন দিয়ে আমার কাছে বড়, আমি বিয়ে করলে একটা স্বামী পাবো কিন্তু আমার সন্তানের বাবা পাবে না, কোনোদিনই না। আমার সুখের ঘর আমি দুঃখের আগুন লাগাইতে চাই না, কিন্তু ওই আগুনগুলি আমার ঘরে আসলো। আমার মায়ের দিক দিয়ে টাকা, সমিতি টাকার জন্য আমি টাকা দিতে পারি না, পালাই পালাই থাকি এলাকা থেকে। আমি 72,000 টাকা ঋণ করছি ভাই, এগুলো সব সংসারে আমি খাইছি, ছেলে মেয়েদের লেখাপড়া যায়। এখন 6-7 মাস ধরে আমি এই কিনা বেতন টেতন দিতে পারি না, পড়াই স্টপ। মানে ওরা যে মাদ্রাসা হুজুরা জানে আমি খুব ভালো, অগ্রিম বেতন দিয়ে ছেলেদের পড়াইতাম সেই হিসাবে, আর ছেলেটাও মাদ্রাসার মধ্যে 1 নম্বর ছাত্র, আমার ছেলেটা খুব ব্রিলিয়ান্ট ছাত্র, ওই ছেলেটাও 5 দিকটি পাইছে। তাই এখন ভাই আমি ওইখানে ছেলেদের লেখাপড়ার স্থগিত রাখছি, মাদ্রাসা থেকে আমার ফোন দেয়, এলাকায় আমি থাকতে পারি না, 72,000 টাকা ঋণ, সমিতির মধ্যে আছে প্রায় 3,00,000 টাকা। এই পর্যন্ত দিতে দিতে ভাইয়া এক সমিতির মধ্যে আসছে 21,000, আরেক সমিতির মধ্যে আসছে 19,000, আর এটার মধ্যে ভাইয়া 1,43,000। 1,43,000 টাকার মধ্যে আমার দুইটা বড় ছেলে প্রায় সপ্তাহে 2,000 টাকা দেয় ভাই। এখানে আমার কোনো ইনকাম নাই, এমন দিন যায় 2,000 টাকা সমিতির দিলে আমার ছেলেটা গাড়ির যে কন্ট্রাক্টদার আছে না, কন্ট্রাক্টদারি করে আমার ছেলে, ওই ছেলেটা 2,000 টাকা দেয়। আমার ঘরে মনে করেন খাবারের কিছু থাকে না ভাই, খুব কষ্ট। দেখা যায় এক দুগা ভাত আছে, এই ভাত দুগা আমি আনতে গেলে আরেকজনে খেয়ে এলাম, মানে এমন মধ্যে পড়ে গেছি। আবার ঘরে থাকতে পারি না, মানুষ অত্যাচার জুলুম করে, এর মধ্যে আমার আমি যে সম্পত্তিটা পামু এই সম্পত্তিটার জন্য আমি বাড়িতে গেছি, যে আমি সম্পত্তির জন্য যাই নাই, আমি গেছি এই যে 50,000 টাকা আমার হাজবেন্ড দিছে 2005-7 সালে, ওই টাকাটা আনলেও তো আমি মানুষ কিছু থামাইতে পারি। গেছি টাকা আনতে গেছি, পরে আমি টাকাটা, মা আমি তো এরকম সমস্যায় পড়ে গেছি, মা হন এটা কি করা যায়, কি করবি? আমি কই চাইলাম মা আমার যে জায়গা আছে ওই জায়গা থেকে আয়, এক কাঠা জায়গা বিক্রি করলেও ভাই একেবারে এই বাজারে 10 লাখ, তোর কি আর জায়গা? আমাকে আমার কি আর জায়গা মানে তোমরা আমার জায়গা দিছো না? হ জায়গা দিছি, জায়গাটা এমন ভাবে রাখছি মাইয়ারা ব্যবহার করতে পারতো না, শুধু পোলারাই ব্যবহার করবো। এবার আমার ভাইটা ছিল দুই নম্বর ভাই, ওই ভাই আমারে বইনে গো কোনো জায়গা দিতাম না, বাবাই ব্যাংকের কাছে দলিল লেখা গেছে, এই দলিল আমরা ছুটেছি, বইনে গো কি আর টাকা দিই? আমি কোথাও ছুটাইছো তো আমরা যে ব্যাংকে টাকা দিছি 2007 সালে 50,000 টাকা দিছি, ঠিক আছে টাকা দিবি না তাহলে 50,000 টাকা দিয়ে দে। মাইটা কি আর টাকা দিম, মাই জামাইকে দিয়ে দিয়ে তুই কেছি এই টাকা, জামাই কয়ে গেছে তোরা ছোট তে লালন পালন করছি, এই বিনিময়ে 50,000 টাকা আপনারা সুরিয়ে কিনা সুমাইয়া আপনাদের কাছে ঋণই আছে, ঋণ শুধ করে দে। তাহলে আমার বাবাই কি আমার 50,000 টাকা দিয়ে বড় করছে? আমার বাবাই আমার বিআইপি ভাবে বড় করছে, আমি জীবনে কষ্ট দেখি নাই। 10টা ভাই বোন ছিলাম, সবাই যদি একদিন মার্কেটে ঋণ আসলে মার্কেটে নিয়ে যেত, আমার নিয়ে যেত একদিন একা। আমার বাবা আমার 20 টাকা খরচ করে বড় করছে, 50,000 টাকা খরচ করে বড় করে নাই। এখন আমার মা যদি বলে যে এই টাকা দিয়ে আমার জামাই আমার ঋণ শোধ করে দিয়ে গেছে, তাহলে আমার আর টাকা দরকার নেই, তাহলে আমি ঋণ মুক্ত হয়ে গেছি না? আমি ঋণ মুক্ত।
আপনি একটু নিজেকে বুঝতে পারছেন যে খুবই খুবই মানসিক টেনশনে আপনি, আমি আমি একটু ধৈর্য ধারণ করতে বলবো আপনাকে প্লিজ। এটা আসলেই খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। একটা মানুষের সোনালি শৈশব, তারপরে সারাটা জীবন জুড়েই স্যাক্রিফাইস একটা মানুষের জন্য, এবং শেষ বয়সে এসে নিজের বাবার অনুপস্থিতি, নিজের হাজবেন্ডের অনুপস্থিতি একটা বাঙালি নারীকে কতটা অসহায় করে দিতে পারে। দেখুন, আমাদের একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানটার নাম হচ্ছে জননী। আপনারা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন, প্রতি শনিবার বেলা 3টা 8 মিনিটে অনুষ্ঠানটা শুরু হয়, মাত্র 40 মিনিটের অনুষ্ঠান। আমরা এমন সব জননীদের ওখানে নিয়ে আসি যে গ্রাম বাংলার আর্থসামাজিক যে অবস্থা, নারীদের প্রতি যে কি পরিমাণ পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সব দিক থেকে একটা নিপীড়ন করে একটা মানুষকে তিলে তিলে শেষ করে দেওয়া হয়, সেই চিত্র ওখানে তুলে ধরা হয়। আপনারা যদি একটু শোনেন, নিজের জায়গা থেকে যদি কিছু করার থাকে, অন্তত আর কিছু না করতে পারেন, কোনো অবিচার যেন কখনো না হয়, সে ব্যাপারে সচেতন হতে পারবেন। আপনার সন্তানরা এখন কোথায় আছে?
আমার সন্তান একটা গাড়িতে কন্ট্রাক্টরি করে,
যে হাফেজ,
সেও আইসা বসে একটা মোটরসাইকেলের দোকানে দিছি কাজ করতে, কারণ মায়ের ঋণ। আমার সন্তানেরা বলে আমার মানে সবকিছু বলবা, কিন্তু আমার মানে দুশ্চরিত্র বলবা না।
এটা তো আপনি অনেক বড় একটা অ্যাওয়ার্ড আল্লাহর কাছ থেকে পেয়েছেন যে নিজের সন্তানরা আপনাকে অনেক লাভ করে। আর ছোট সন্তানটা কি করে?
মাদ্রাসাতেই আছে,
এখন মাদ্রাসাতেই আছে। মানে আপনার জন্য সবচেয়ে বড় বাধা যেটা এই মুহূর্তে আমি বুঝি, সেটা হচ্ছে এই এনজিও ঋণগুলো আপনাকে শোধ করতে হবে।
হ্যাঁ, আবার পারিবারিক ভাবে এলাকা থেকে ভাইয়া অনেক ঋণ, 72,000 টাকা ঋণ করছি, এই ঋণের জন্য আমি ঘরে থাকতে পারি না।
এখন আপনার কি এমন কোন প্রপার্টি কিছু আছে যেগুলো আপনি বিক্রি করে
কিছু? আমার স্বামী দিতে পারি যারা ভাই, আমার কিচ্ছু নাই। কা আমার তে আমি যদি বিটা, আমার সন্তানেরা বলছে মা এক কাটা জায়গা বিক্রি কই যা, তোমার ঋণগুলো মুক্ত করি। আমি
আপনার স্বামীর ভিটা বাড়িটা কত কাঠার উপরে?
2 কাঠা,
মাত্র 2 কাঠা। এটা নারায়ণগঞ্জে কোথায়?
নারায়ণগঞ্জ বন্দর ব্যাপারী,
বন্দরের ব্যাপারী। আচ্ছা, তো আপনি এখন তাহলে ভবিষ্যতে কি চিন্তা ভাবনা করছেন, কিভাবে আপনি সামনের দিনে এই ঋণগুলো শোধ করবেন, কিভাবে কি করবেন, কোনো চিন্তা ভাবনা আছে?
আমি হ্যালো 8920 আর 4 বছরের নিয়মিত শ্রোতা, গত 4 বছর ধরে আমি শুনতেছি।
জি
আচ্ছা, এখন আমি লিসনারদের বলবো, লিসনার কাছে আসছি ভাইয়া, তারা যদি একটু মহব্বতের সহিত আমার আমাকে একটু হেল্প করে, আমার জন্য দোয়া করে, তাহলে হয়তো বা আমার পরবর্তী দিনগুলো খুব ভালো কাটবে।
প্রিয় শ্রোতা, এই ছিল সুমাইয়ার জীবনের গল্প, কিন্তু আমাদের হ্যালো 920 অনুষ্ঠানটি শেষ হচ্ছে না এখানে। একটা বিষয় অনুষ্ঠানের শুরু থেকে আজকে বলেছি যে অনুষ্ঠানের শেষ 20 মিনিটটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, সেই পর্বে আমি ফিরব মাত্র 5 মিনিটের ব্রেকের পর। এবং সবাইকে আমি আজকে অনুরোধ করেছিলাম অনুষ্ঠানের শেষ 20 মিনিটটি মনোযোগ দিয়ে শোনার জন্য, সেই সাসপেন্সটি এই মুহূর্তে আপনার জন্য আমি উন্মোচন করবো। তবে 5 মিনিট পরে ফিরে আসছি। দিস ইজ রিয়েলি টেরিবল, ভয়ানক আমার জন্য ব্যক্তিগত, এবং কেন আপনাদেরকে শুনতে বলছি, এরকম একটা ঘটনা অনেক আগে থেকেই ঘটছিল, কিন্তু একজন বন্ধুর সহায়তায় আমরা শেষ পর্যন্ত ঘটনার সত্যতার প্রমাণ পেয়েছি। এবং আপনাদের রিকোয়েস্ট করব যে এই শেষ 20 মিনিটটা আপনারা শুনে তারপরে ঘুমোতে যাবেন। ফিরছি আমি ঠিক 5 মিনিট পরে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত,
এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। প্রিয় শ্রোতা, পাঁচ মিনিট পরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরো একবার এই মুহূর্তে যে ঘটনাটি আপনারা শুনতে যাচ্ছেন সেটির আমি কোনো ইন্ট্রোই দিতে চাই না, আমি কোনো ভূমিকা দিব না, পুরো ঘটনাটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এবং এই মুহূর্তে একজন লিসনার আমার আছেন এখানে উপস্থিত, তার সঙ্গে আমি কথোপকথন করব। পুরো বিষয়টা আপনারা মনোযোগ দিয়ে শোনার পরে আপনারাই বুঝতে পারবেন যে কেন আপনাদেরকে আমি আজকে 20 মিনিট, এই লাস্টের 20 মিনিট শোনার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে বলেছিলাম। হ্যাঁ, আপনার নামটা একটু বলেন তো।
প্রতুল কুমার রায়।
প্রতুল কুমার রায়, বাড়ি কই আপনার?
আমাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লালমনিরহাট।
লালমনিরহাট, কি হয়েছে আপনার সঙ্গে আমাকে একটু বলেন তো, খুলে বলেন আমি একটু শুনি।
বলবো, প্রথমত আমি মানে ফেসবুক খোলার জন্য একটা আমি ভিডিও মোবাইল কিনি।
আচ্ছা, ভিডিও মোবাইল।
ভিডিও মোবাইল কিনি। আচ্ছা, তা হলো ওখানে অনেক ফেসবুক খোলা মাত্রই অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে থাকে। আমি কনফার্ম করছি, তা কনফার্ম করছি তখন হলো মূলত তার নামটা ছিল হলো কবির।
আচ্ছা,
তা ওনার সাথে অনেক কথাবার্তা হয়, মানে সন্ধ্যাবেলা খুলে খুলে রাত্রে অনেক কথাবার্তা হয়। তাহলে ঠিক আছে, ঘুমে গুড বাই দিয়ে আমি তোমায় ঘুমিয়ে পড়ছি। পরের দিন উনি আবার আমাকে বলতেছে কেমন আছো, উনি বলতেছে তুমি কি এফএম রেডিও শোনো? নির্দিষ্ট শোনো না, তাহলে এখন থেকে একটা নির্দিষ্ট শোনো। কোনটা শুনবো নির্দিষ্ট বলে 89.2 আমি এই প্রোগ্রাম করি। কি কি প্রোগ্রাম করেন আপনি?
ছেলে বলছে আমি এই প্রোগ্রাম করি।
তখন আমি মানে কবি এর মধ্যে আর একটা আছে হলো সে আর এক মেয়ের পক্ষে হলো মানে জড়িত, মানে উনি আর এক মেয়ের লগে ফ্রেন্ডশিপ করতো। হ্যাঁ, তা ওখানে মেয়েটার সাথে কিছু কথাবার্তা, তখন ওনার সাথে আমার জন্য একটা ক্লোজ হয়ে গেছে। তখন উনি আমার মেয়েটার আইডি দিল যে এই আইডিটা ও মেয়েটার সাথে আমি লাভ করি, তুমি মেয়েটার সাথে কথা বলো, কি বলে জানালো।
আপনি কি এর আগে ফেসবুক সম্পর্কে জানতেন? ফেসবুকে কাহিনী কি, ফেসবুকে কি হয় না হয় কিছুই জানতেন না? আপনি ভিডিও মোবাইল কিনে ফেসবুকে ঢুকেছেন এবং যেভাবে পাচ্ছেন সেভাবে লোকজনকে, এগুলো সবই তো বিশ্বাস করেছেন। আচ্ছা, কবির নামে একটা ছিল আপনাকে বলছে 89.2 শোনার জন্য, এবং তারপরে বলছে আমি এই প্রোগ্রামটা করি। কোন প্রোগ্রাম
এই? হ্যালো 892
কবির করে।
তখন কবির তো উনি আমার তার আগে বলছে আমি আরজে কিবরিয়া, আমার নামই আমি হলো আইডিটা ক্ষতি কবির নামে।
ও, তার আগে উনি বলেছে? আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর
আমি ওটা শোনার পর ওনাকে জিজ্ঞাসা করি নাই। তা আবার ওই মেয়েটাই বলতেছে মানে বিশ্বাস করে না যে উনি যে আরজে কিবরিয়া, উনি মেয়েটা বিশ্বাস করতেছে না। তা আমার জিজ্ঞাসা করে, তা উনি বললে যে সবকিছু আমি যে আপনার যে প্রোগ্রামগুলো শুনছি সেই প্রোগ্রাম যে আপনাদের দেশের বাড়ি বগুড়া। তা মেয়েটা জিজ্ঞাসা করছে, আমি তো তাকে চিনি না, কিন্তু হলো তার দেশের বাড়ি বগুড়া আর আমাদের বাড়ি ঠিক কাছাকাছি, আমি ভেবে বলতেছি। তা বিশ্বাস করেন, তা উনি বারবার বলতেছে তুমি বলো যে চিনো, বলো যে অমুক জায়গা মানে বগুড়া জলেশ্বরী, মানে উনি জেনে দিকে নাম জানো আমার জানা যাচ্ছে, আমি ওইভাবে বলতে আসছি। আমি বললাম মেয়েটাকে, তা মেয়েটা বিশ্বাস করতেছে না। এখন এর মধ্যে হলো আর এক রূপা নামে এক মেয়ে, ওই দেখি কমান করতেছে, মানে ওই যে কিবরিয়া নামে যে ইয়ে করতেছে আর আপনার সাপোর্ট করে হলো রূপা নামে মেয়েটা বলতেছে তুমি কিবরিয়া ভাইয়ের হলো মানে অসম্মান করতেছ।
কমেন্টে
লিখতেছে।
কতদিনের সম্পর্ক আপনার ওনার সঙ্গে?
হ্যাঁ,
কতদিনের সম্পর্ক?
বর্তমান বয়স চলতে এসে হলো 11 মাস।
মানে যখন এই ঘটনাগুলো ঘটছে ততদিনে কতদিনের সম্পর্ক? 1 মাস?
না, 8-10 দিনের মতো হবে।
8-10 দিনের মতো হবে। আচ্ছা, তারপরে কি হলো? আমি বুঝলাম যে কিছু একটা হয়েছে, তারপরে কি হয়েছে এরপর?
এরপরে উনি একটা আমাকে বললো যে আমি তো চিটাগাং এ যাইতেছি, মানে দোয়া করিও, আমার একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা যাতে সফল হয়। তা আমি আচ্ছা ঠিক আছে, দোয়া তো অবশ্যই করবো। তা উনি চিটাগাং গেছে, চিটাগাং এ যাওয়ার পরে
ওনার ছবি দেখছিলেন? ওই ওনার আইডি?
ওনার আইডি না, আপনার শুধু ছবি।
আচ্ছা, শুধু আমারই ছবি?
আপনারই ছবি।
ওকে, ঠিক আছে। হ্যাঁ, তারপর?
তা হলো যদি দোয়া করি না, আচ্ছা ঠিক আছে দোয়া করবো। তা উনি বলতেছে রাত্রে আবার ফোন দিছে আছে, অনলাইনেও আছে। আমি ফোন রিসিভ করি নাই, অনলাইনে কথা বলতেছি।
অনলাইনে কথা বলছেন তার সঙ্গে?
হ্যাঁ।
আপনি তখন প্রোগ্রাম শুনতেন, রেডিও প্রোগ্রাম শুনতেন?
কানে শুনতেছি।
রেডিও প্রোগ্রাম শোনা অবস্থায়?
না, সেদিন আপনার প্রোগ্রাম ছিল না।
আচ্ছা, আপনি তো আমার ভোকাল চিনতেন, আমার কণ্ঠ তো চিনতেন, তো একটা লোক আপনার সঙ্গে কথা বলছে, তো আপনি কণ্ঠ শুনে বুঝবেন না যে
আমি বুঝতে পারতেছি না, মানে ওনার জিজ্ঞাসা করছি যে আপনার কণ্ঠ আর ওই যেখানে প্রোগ্রামে বসে কথা বলেন তখন মানে বলে যে পুতুল ওইখানে হলো সিস্টেম,
ওকে
ওখানে সিস্টেম, আর আমি যে তোমার সাথে এখন কথা বলতেছি তুমি কি বুঝতে পারো না, আমি তো মানে বুঝতে পারতেছি কি কণ্ঠ আছি কিন্তু হলো ওখানে ভালো লাগে।
তাকে খুব বেশি আগ্রহ দেখিয়েছেন তার সঙ্গে কথা বলার জন্য বা
না না এরকম না,
খুব বেশি আগ্রহ দেখেন নাই? তো আপনার মনে কখনো সন্দেহ হয়নি যে একটা একটা মানুষ নিজের সমস্ত কাজকর্ম ফেলে রেখে রাত বিরাতে আপনার মতো একটা ছেলে, সেও একটা ছেলে আপনাকে ফোন করে নক করছে?
উনি বারবার বলতেছে পুতুল আমি তোমার সাথে অনেক কথা শেয়ার করছি আরো কথা শেয়ার করব, তুমি আমাকে দিয়ে
আপনার কখনো এটা সন্দেহ হয়নি এই ধরনের? আপনার কোনো সন্দেহ হয়নি? সন্দেহ উচিত ছিল। যাই হোক, তারপর কি হয়েছে বলেন।
পরে উনি বলতেছে আমার অনেক সমস্যা আছে, আমার সমস্যাগুলো আমি পরে জানতে চাইলাম কি সমস্যা আপনার, তা উনি তখন বিকাশ দেখালো হলো যে আমার হলো একটা ওয়েবসাইট পার্সোনাল ভাবে খুলতেছি, ওয়েবসাইটটাতে আমার হলো অনেক টাকা মানে লাগছিল আর হলো মেশিনটা এখনো আসে নাই।
ওয়েবসাইট দেখাইছেন আপনাকে? ওয়েবসাইট দেখাইছে? কোন ওয়েবসাইট খুলছে?
না তা দেখাই নাই।
আপনার একটা ইমাজিনেশন, আপনার একটা কল্পনা তৈরি হয়েছে না যে মানুষটা কেমন হতে পারে, মানুষটা কোথায় থাকে, কি করে না করে, কোন কল্পনা তৈরি হয়েছে?
কল্পনা
আপনি মনে করেছেন যে আপনার মতোই একজন মানুষ, সাদা মাটা, একদম খুব নরমাল, আমার মতো সাদা মাটা, এরকম একটা নরমাল মানুষ, এটা কোনো এটা নিয়ে কোনো ভাবার দরকার নেই, কোনো কিছু দরকার নেই, চাইলেই পাওয়া যায়, পথেঘাটে দেখা হয়, এরকম মানে
না না আমি মনে করি না।
তাহলে আপনার এই জায়গাটা থেকে একটা ইমাজিনেশন করা উচিত ছিল না যে এরকম একটা মানুষ যে ওয়েবসাইটের কথা বলে বা কোনো কিছু বলে আপনার কাছ থেকে পয়সা চাচ্ছে এরকম একটা জিনিসের জন্য?
উনি তো আমাকে মানে প্রথমত ভ্রান্ত ভাবে মানে সবকিছু মানে বলতেছে এইভাবে যে পুতুল দেখো আমার তো অনেক সমস্যা, আমি কাউকে বলতে পারি না,
আমার কাছে আছে এই চ্যাটগুলো আছে, আপনার কাছে ডকুমেন্টগুলো আছে, ওকে
আরো
বেশি নেওয়া উচিত ছিল তাহলে একদম পুরা। ভাই আপনার কাছ থেকে 11 বারে 80,000 টাকা নিলো, আপনি 11 বারে একটা লোককে চিনতে পারলেন না, মানে এটা এটা খুব বেশি রকম হয়ে গেল না? মানে একবার হলে তো বোঝা উচিত যে এই লোকটা 11 বার কি ওয়েবসাইটের কথা বলে নিয়েছে।
ওয়েবসাইটে বলতে উনি প্রথমত বলছে যে আমি সিঙ্গাপুরে যাচ্ছি, আমার আব্বু আম্মু সিঙ্গাপুরে থাকে, আমার হলো সমস্যা
সিঙ্গাপুরে থাকে সেজন্য আপনার কাছে টাকা নিয়ে যাবে,
আমি হলো মানে পথে আছি এখন যাচ্ছি যাচ্ছি আমার এই দিক দিয়ে যাইতে হবে, তুমি টাকা পাঠা।
এখানে একটা বিষয় একটু বলি, এই ছেলেটাকে সাথে করে নিয়ে এসেছে আরেকজন সচেতন শ্রোতা, সেই বিষয়টা আসলে আমরা একটু পরে প্রকাশ পরিষ্কার করবো আসলে ওনার সঙ্গে কিভাবে দেখা হয়েছে। কিন্তু না কিন্তু আপনি ওকে 11 বারে এতগুলো টাকা দিয়ে দিলেন, আপনি পেশায় কি করেন?
আমি জব করতেছি স্টোরে, যা টেক্সটাইল লাইনে।
কত টাকা রোজগার করেন প্রতি মাসে?
মাসিক আয় হচ্ছে হলো 15,000 টাকা।
15,000 টাকা এই টাকাগুলো জমিয়েছিলেন, এগুলো সব ওকে দিয়ে দিয়েছেন? ভাই মানুষ তো গার্লফ্রেন্ডের পিছনে খরচ করে, বিয়ে করেছেন?
না না
আমি তো জীবনে বহুত আপনি আচ্ছা আপনি তো সেরকম উনি বলছে বলে আপনি শুনছেন, আপনি তো আগে থেকেও শুনতেন না, তাহলে আপনি এরকম আজকে বিয়ার নাম করে আপনার কাছে কেউ একদিন বললেন আপনি টাকা পয়সা সবকিছু দিয়ে দিবেন, লোকটা দেখা নাই
না ওনার মধ্যে? আমি যে মধ্যে দেখেছি উনি বলছে বলতে আমি তোমাকে দেখা দেবো, আমি দেখা দেয় না, যখন আমার প্রথমবার গেছে দেখা দেয় না। আপনার তো প্রথমবারে ওনার যে টাকাটা নিছে উনি আমার বিকাশ দেখাইছে হলো পুতুল আমার টাকাটা হলো আমি আমার কাজিনকে নিয়ে বিয়ের দাওয়াত খেতে গেছি, আমার হলো টাকাটা হলো লুট হয়ে গেছে, গাড়িটা কাজিনের 6 ভরি স্বর্ণ ছিল, তোমার টাকাটা সম্পূর্ণ নিয়ে গেছে। আমি তখন বলছি ঠিক আছে আপনার টাকা নিয়ে এসে যদি আপনি যদি সুস্থ থাকেন তাহলে তো আপনার জীবনে টাকা অনেক কিছু কামাই করতে পারবেন, তাহলে আপনি টাকাটা ছাড়া দিয়েন।
আপনি কি আরজিকিবিয়ার ফ্যান, মানে আরজিকিবিয়াকে খুব পছন্দ করেন এরকম কিছু?
হ্যাঁ আমি আরজিকিবিয়ার খুব ভক্ত।
তো এই জিনিসটাকে সে কাজে লাগিয়েছে তাই তো? না আপনি আমার জন্য উপোস দিয়েছেন।
জি
মানে উপোস বলতে
রোজা।
আচ্ছা মানে এটার কারণটা কি, বিশেষ কারণটা?
বিশেষ কারণটা হলো উনি ওই সেই সময় অসুস্থ ছিল,
মানে উনি সেই সময় অসুস্থ ছিল,
উনি আমার জন্য দোয়া রাখলো, দোয়া করিও।
দিস ইজ রিয়েলি কমিক ম্যান। ঘটনা আরো আছে। আচ্ছা হ্যাঁ এখানে একটু বলি আমার প্রিয় শ্রোতা যারা আছেন এখানে, আপনারা আরেকটা ভোকাল শুনতে পাচ্ছেন, আপনি পরে একটা কাজ করেন, আপনি কাছে চলে আসেন, আপনাকে একটা মাইক্রোফোন দিই, আপনি একটু মাঝে মাঝে শেয়ার করলে বিষয়টা পরিষ্কার হবে। আমার ডান পাশে চলে আসেন। উনি আর জি কেবিয়ার সাথে আপনাকে বলেছে আমি অসুস্থ এবং আপনি তার জন্য উপর দিয়ে দিয়েছেন,
উনি হলো
বাই দ্য ওয়ে আপনার এখন বিশ্বাস হচ্ছে তো যে আমি আর জি কেবিয়া, এটা তো বিশ্বাস হচ্ছে? এই যে ডান পাশে যে ভদ্রলোকটা দাঁড়িয়ে আছে উনি আমাকে ফেসবুকে নক করেছে এরকম এরকম, সাধারণত আমি মানে এই ধরনের ঘটনা অনেক সময় বিশ্বাস করি না, এর আগেও অনেকে আমাকে এরকম বলেছে, এবং যে কারণে আমি আমার পার্সোনাল আইডিটা আমার ফেসবুকে সবসময় দিয়ে রাখতাম, যে এই আইডি ছাড়া আমার আর কোনো ব্যক্তিগত আইডি নেই। এবং আমি বারবারই বলি আমার লিসনারদেরকে যে একটা মাত্র পেজ, যেটা হচ্ছে www.facebook.com/kibriya.rj kebria.rj, অর্থাৎ এই পেজটি আছে আরজি কিবরিয়া নামে। আপনি যদি ইউআরএল দিয়ে এইভাবে খোঁজ করেন তাহলে এটা পাবেন। এটা দিয়ে অসংখ্য ফেক পেজ আছে, অসংখ্য ফেক প্রোফাইল আছে। আমার একটা মাত্র প্রোফাইল ব্যক্তিগত এবং একটা মাত্র পেজ। এই দুটো পেজের বাইরে আমার কোনো পেজের সঙ্গে কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নেই। আমি বারবার এটা রেডিওতে বলি, বারবার এটা রেডিওতে বলি। আপনি যদি কনফার্ম হতে না পারেন, অনেক সময় রেডিওতে শোনার পরে অনেকে খুঁজে পান না, বুঝতে পারেন না, আপনি আরো দশজন সাথে কথা বলে, যারা লিসনার তাদের সাথে কথা বলে আপনি কনফার্ম হয়ে তারপর একটা পেজের সাথে লাইক দেন, অথবা যে পেজটাতে লাইক দিয়েছে ওনার সাথে কথাবার্তা বললেই তো বোঝা যাবে যে আসলে এটা কতটুকু খাঁটি বা কতটুকু মিথ্যা। তো এটার পরেও যে এই ধরনের ঘটনা ঘটে এবং যে কারণে আমি আমার পার্সোনাল প্রোফাইলটা বারবার আমার পেজে দেখে দিই। তো যেটা বলছিলাম যে আসলে এই ভদ্রলোকের সঙ্গে আমার কথা হয় এবং কথা হওয়ার পরে আমি আসলে ওনাকে বলি যে আপনি খুব শর্ট টাইমে ওনাকে নিয়ে আসেন, আমি ওনার সঙ্গে সরাসরি কথা বলবো। সেই ছেলেটা হচ্ছে আমার সামনে এখন বসে আছে। কি যেন নাম বলছিলেন আপনি?
প্রতুল কুমার রায়।
প্রতুল কুমার রায়, ও সনাতন ধর্মের। এবং আচ্ছা, আপনি তো ওই কবিরের কথা শুনে, মানে যে আরজি কিবরিয়া সেতুতে আপনার, তার কথা শুনে আপনি রেডিও শোনা শুরু করলেন, তা আপনি এত বড় ফ্যান হয়ে গেলেন কেন, কি কারণে?
আমি মানে তাকে দেখে তার সাথে কথা বললাম, মানে
আপনি কি অনুষ্ঠান শুনে ফ্যান হয়েছেন নাকি তার সঙ্গে কথা বলি ফ্যান হয়েছেন?
প্রথমত আগে তো আমি অনুষ্ঠান শুনে উনি জিজ্ঞাসা করতাম করতো, তখন তো বলতাম যে আমি নির্দিষ্ট ভাবে শুনি না কোনোটা, যখন ভালো লাগে যেটা শুনতে
আমি
শুনতাম। উনি যখন আমাকে বললো যে তাহলে তো আমি তো FM রেডিও হতে 89.8 চ্যানেল হলো আমি করি, হ্যাঁ
যেটা রেডিওতে আমি বললাম এর বাইরে কোনো আইডি নেই, কোনো পেজ নেই। এইরকম একজন খেটে খাওয়া মানুষের কাছ থেকে নিয়ার অ্যাবাউট 1 লাখ টাকা হাতিয়ে নেয়া এবং এর চেয়েও বড় ধরনের অপরাধ যে সংগঠিত হচ্ছে না আমার নাম করে, এটা আসলে আমার জায়গাটা থেকে খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এবং আপনাদেরকে সচেতন করার জন্যই আমরা স্পেশালি আজকের এই টাইমটা বাড়িয়েছি হ্যালো 8920 তে, শুধুমাত্র আপনাদেরকে সচেতন করবার জন্য। এবং দয়া করে আপনারা ভালোভাবে যাচাই না করে কারো সঙ্গে এই ধরনের আর্থিক লেনদেন বা এমন কোনো সম্পর্কে জড়াবেন না। রেডিওতে যেটা বলা হচ্ছে সেটাই সত্য, এর বাইরে অন্য কিছু সম্ভব নয়। রেডিওতে যে আইডি দুটোর কথা আমি বলছি, একটা হচ্ছে আমার ব্যক্তিগত আইডি যেটা আমি আমার এই পেজটিতে বারবার শেয়ার দিই, আর এই পেজটির অ্যাডমিন হচ্ছে আমি নিজে, অন্য কেউ নেই। যে পেজটির কথা আমি বারবার বলি, www.facebook.com/kibriya.rj, কিবরিয়া বানানটা একটু অন্যরকম ভাবে আছে, KIB না, KEBRIA.RJ। এই পেজটিতে গেলে আপনি আরজে কিবরিয়া নামে পেজটা পাবেন, যেখানে প্রায় এখন 12,60,000 মতো আমাদের মেম্বার আছে এবং একটা মাত্র পেজই আছে যেটাতে এতটা বেশি মেম্বার। আমরা বারবার বলি, তারপরেও আপনারা এরকম করেন। এবং আপনি ওই ছবি দেখে, আরজি কিবরিয়ার ছবি দেখে আপনি ওখানে নক করেছেন না?
মন্দিরে টাকা দেওয়ার নাম করে বাসা থেকে টাকা এনে সেই নকল কিবরিয়াকে দিয়েছে। এবং আরো একটা বিষয়, সে প্রতি মাসে বেতন তুলতো, বেতন তোলার পরে সেই বেতনটা তাকে দিয়ে দিত,
এটা করতেন।
আমি নিজে সেই নকল কিবরিয়াকে ফোন দিয়েছিলাম।
আচ্ছা
কিবরিয়া ভাই, আসলে বিষয়টা খুবই মানে একটু আশ্চর্য মনে হয়েছে আমার কাছে, যে তার কণ্ঠটা বাস্তবিক অর্থে আপনার মতো। কারণ ঘটনার 3 দিন আগে আমি আপনার সাথে সরাসরি কথা বললাম, আমি যখন শো করতে আসলাম এখানে মেন্টাল বাতি জ্বালাও, তো আমি 2 দিন পরে ওকে ফোন দিলাম যে আমি আপনার সাথে তাকে জাস্ট গুলিয়ে ফেলেছিলাম কণ্ঠস্বরে আর কি। এত মিল কি করে হয় একজন মানুষের সাথে?
আমি যখন আপনার পিকচার গুলো পিক করি, মানে ওনার কাছে বলছি যে দাদা ঠিক আছে আপনার সাথে তো অনেক সম্পর্ক ভালো, হলো আমি যদি আপনার পিকচার পোস্ট করি আপনার কোনো আপত্তি আছে? উনি বলতো না কোনো আপত্তি নাই, তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি, হ্যাঁ তুমি তোমার ছোট ভাইয়ের মতো, তুমি আমার করবা না কার করবা। অবশ্যই
ওর বাড়ি ঠাড়ি কোথাও কোনো কিছু
উত্তর করতে পারে আমার বাড়ি কথা বলছে বারবার বলছে আমি জিজ্ঞাসা করছি বাড়ি কোথায় আপনার শুধু বলে প্রোগ্রাম
তো আমি তো বলেছি আমার রেডিওতে সেই কারণেই বলেছি যাই হোক এগুলো খুবই জানা ইনফরমেশন আমার সম্পর্কে এছাড়া আর কিছু বের করতে পারেন নাই
না এর মধ্যে হলো ওই এখন আমার কাছে মানে চাইতেছে মানে 20,000 টাকা ও যে কোনো কোথায় যেন লোন তুলবে সেই লোনের জন্য ওর 50,000 মানে ইয়ে দেওয়া লাগবে ব্যাংকে হলো ডোনার দেওয়া
লাগবে আপনি কি বলেছেন আপনি যদি রেডিও শুনে থাকেন আমি তো বারবার আপনাদেরকে এক এক কথাগুলো বলি বারবার বলি তারপর এত বোকা কেন আপনারা ঠিক আছে একটা মানুষকে পছন্দ করবেন আপনারা নিশ্চয়ই আপনারা আমাদের জন্য অনেক বড় অ্যাসেট কিন্তু আপনাদের কোনো ক্ষতি হোক এটা তো আমরা চাই না
আমি বলছি যে আমি
তো রেগুলারলি তার সঙ্গে কথা বলবো
আমি তো আপনার টাকা নিয়ে খুব চিন্তায় আছি আমার মনে হয় একখানে হওয়ার কথা মনে হয় পাবো মনে হয় কোথাও কোথাও মনে হয় হবে টাকাটা
সমস্যা নেই টাকা তোমার
না না যে আমার এক বন্ধু আছে আপনার কথা অনেক বলছি তো তা উনি বলতেছে পুতুল তোমার দাদার সাথে কথা বলবো
একটু পরে কথা বলি
একটু কথা বলেন না
হ্যালো সালাম আলাইকুম
ওয়ালাইকুম
আপনি কি আজকে কি বিয়ে বলছেন ভাই আপনি কোথায় থাকেন মিরপুর 11 থাকেন আপনার অনুষ্ঠান শুনি খুব ভালো লাগে আমি সিঙ্গাপুরে থাকি জি সিঙ্গাপুর থেকে এসেছি আর কি আমি প্রতুলের ফুপাতো ভাই শুনলাম আপনার টাকা হ্যাঁ আমি আমি ডাউনলোড দিয়ে শুনি আমার যে আবার নেটে ইয়ে করে শোনা যায় ওই আপনার হচ্ছে কি বলে আপনার লাইভও শোনা যায় অ্যাপ দিয়েও শোনা যায় আর কি আপনি খুব ভালো প্রোগ্রাম করেন
আপনি
11 নম্বর কোথায় বাসা আপনার ভাইয়া
11 নম্বর রোডে
মিরপুর 11 নম্বর রোড কোন দিকে জানো এটা আমি সংকেতের বাড়িটা তো চিনি না ভাইয়া শুনলাম আপনার প্রবলেম চলতেছে নাকি আপনি তো বোধ হয় পুতুলের সাথে অনেক ক্লোজ না আমি তো জানতাম ভাই আর যারা অনেক টাফ হয় ওদের সাথে যোগাযোগ করা যায় না কিন্তু আপনি এরকম একজন মানুষের সঙ্গে এত ভালো সম্পর্ক কেমনে হইল আপনার পেজে তো ভাই লাখ লাখ মানুষ কমেন্টস করে সবার সাথে কি এরকম সম্পর্ক কত টাকা লাগবে ভাই আপনার প্রতুল বললো আপনার নাকি টাকা লাগবে প্রতুল কত টাকা জানা লাগবে 20,000 মতো না 20,000 লাগবে ভাই আপনার কি আমার ভোকাল শুনে মনে হতে পারে যে আমি কে আপনার সঙ্গে কে কথা বলছি আপনি কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন আপনি কি বুঝতে পাচ্ছেন যে আপনি কার সঙ্গে কথা বলছেন আপনি তো আরজি কিবরিয়া নাম ধরে হয়ে একের পর এক মানুষকে ঠকাই যাচ্ছেন আপনি কি আমার ভোকাল শুনে বুঝতে পাচ্ছেন না যে আমি কে আমি কি বলতে চাচ্ছি আপনি এখন কোথায় আছেন কি অবস্থায় আছেন সবকিছু ট্র্যাক করা হচ্ছে আপনি কি এটা বুঝতে পাচ্ছেন আপনি যেই কাজটা করেছেন মানুষকে একের পর এক ঠকিয়েছেন কত টাকা নিয়েছেন এর কাছ থেকে আপনার কথা বলা লাগবে না কথা আপনার যেখানে বলার আপনি সেখানেই বলবেন হ্যালো সারা দুনিয়াতে এরকম কিছু মানুষ আছে যারা সুযোগ নেয় আপনাকে আমার সান্ত্বনা দেওয়া ছাড়া কিছু করার নাই তবে আপনি আমি ধন্যবাদ জানাবো এই ভাইটাকে যে আপনাকে নিয়ে এসে অন্তত লাখ লাখ মানুষকে এখানে সচেতন করার সুযোগ পেল কারণ এরকম চোর বাটপার যদি এরকম আপনার মতো 10টা ক্লায়েন্ট পায় তাহলে ঘরে বসেই তারা সারা জীবন আরাম করে পায়ের উপর পা তুলে খেতে পারবে প্রিয় শ্রোতা সবসময় বলি সতর্ক থাকুন এবং এই জন্যে আমি আমার ওয়েবসাইট আমার ফেসবুকের ঠিকানা আমার ইভেন পার্সোনাল আইডি এটা আমি বারবার এখানে স্পষ্ট করে উচ্চারণ করি আপনারা যদি ইউআরএল এ টাইপ করে এটা খোঁজ করেন তাহলে আপনারা আমাকে পাবেন সুতরাং এই আইডি ছাড়া অন্য যে কোনো আইডিতে যদি আপনারা থেকে থাকেন আজকেই ওখান থেকে বের হয়ে আসুন কারণ সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আগামী বুধবার ঠিক রাত 11টায় আমি আরজে কিবরিয়া আপনার দরজায় আবারও কড়া নাড়বো আরো একজন অতিথিকে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন
Presents. Hello 8920. Close up. The closer, the better.
RFL water pump, time check.
সময় এখন রাত একটা।
RFL water pump, পানি দেবে টেনশন নয়।
ABC Radio, we are the cool station, because we play this.